যদি আপনারা চান দাঁড়িয়ে থাকতে পারেন যখন আমরা প্রার্থনার জন্য আমাদের মাথা নত করি। প্রিয় স্বর্গীয় পিতা, আমরা আজ রাতে এর জন্য কৃতজ্ঞ, যীশু খ্রিস্টের এই মহিমান্বিত বিস্ময়কর সুসমাচার উপস্থাপন করার আরেকটি সুযোগ পাওয়ার জন্য। আমরা আপনাকে ধন্যবাদ জানাই, কারণ তিনি কাল, আজ এবং অনন্তকাল একই আছেন। এই ঠান্ডা আবহাওয়ায় যারা এখানে জড়ো হয়েছে তাদের জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। এখনো তাদের বৃহৎ প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন, এই বিশ্বাস করে যে ঈশ্বরের কাছ থেকে আমাদেরকে অসাধারণ কিছু প্রদান করা হবে। আমরা এই আশা নিয়ে আসি প্রভু প্রতিটি সভায়। শেষ রাতের ট্যাবারনেকলের সবার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই। গত সন্ধ্যায় এখানে সবার জন্য এবং আজ ট্যাবারনেকলের সবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা এখন অপেক্ষা করছি আজ রাতে আপনি আমাদের জন্য কি নিয়ে আসবেন। পিতা, আমরা জানি যে যে কেউ তাদের হাত নাড়াতে সক্ষম সে বাইবেলের পৃষ্ঠাগুলি উল্টাতে পারে, কিন্তু একমাত্র একজনই আছেন যিনি এটিকে জীবিত করতে পারেন এবং বাস্তবে নিয়ে আসতে পারেন, আর তিনি হলেন আপনি। আর পিতা, আমরা আজ রাতে এটি করার জন্য আপনার দিকে তাকিয়ে আছি। আমাদের আশীর্বাদ করুন, আমাদের হৃদয় আনন্দে পূর্ণ হয়ে যায় যখন আমরা দেখি সময় ঘনিয়ে আসছে, যখন আমরা তার সাথে দেখা করব মুখোমুখি, যাকে আমরা এত বছর ধরে ভালোবাসি এবং যার জন্য জীবিত আছি। অনেক নতুন ধর্মান্তরিত হয়েছেন প্রভু, এটা জেনে যে 40 অথবা 50 জন আপনার নামে বাপতিস্ম গ্রহণ করবে সকালে, গত রাতে সবার থেকে। হে ঈশ্বর, বজায় রাখুন। আমরা প্রার্থনা করি যতক্ষণ না ঈশ্বরের প্রতিটি পূর্ব নির্ধারিত বীজ সুসমাচারের আলো দেখে এবং ভাজে না আসে। আমরা আপনাকে আজ রাতে আমাদের বাক্যের পিছনে লুকানোর জন্য অনুরোধ করি। জগতের বিষয় থেকে আমাদের অন্ধ করে আর আমাদের যীশুকে দেখতে দিন। আজ রাতে আমাদের মধ্যে একটি রূপান্তর পর্বতের অভিজ্ঞতা হোক, যাতে আমরা শুধু যীশু ছাড়া আর কাউকে দেখতে না পাই। আমরা এটা তার নামে প্রার্থনা করি এবং তার মহিমা এবং তার সুসমাচারের প্রমাণের জন্য। আমেন। আপনারা বুঝতে পারেন, আমি শুধু এই মাইকটি অথবা এই ডেস্কটি ঘুরিয়ে দিতে যাচ্ছি একটু পাশের দিকে, যদি সবকিছু ঠিক থাকে, যাতে আমি উভয় দিকে দর্শকদের দেখতে পারি। আমি অনুমান করি আমি এই মাইক্রোফোনগুলি এখানে আনতে পারি। ঠিক আছে, এক মুহূর্ত। আমরা আজ রাতে এখানে প্রধান অডিটোরিয়াম থেকে শুভেচ্ছা জানাচ্ছি। অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস এবং মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে আমাদের বন্ধুরা টেলিফোনের মাধ্যমে সংযুক্ত রয়েছেন। এটা দেশব্যাপী চলে যাচ্ছে, এই সভা আজ রাতে টেলিফোনের মাধ্যমে। তাই আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? অডিটোরিয়ামের বাম দিকে, ঠিক আছে। তারা এখন টেলিফোন সিস্টেমটি পরীক্ষা করতে যাচ্ছেন, এটি ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখার জন্য। আজ রাতে কি সকলে খুশি? বলুন, এটা ঠিক আছে এইদিকে। আমেন। আপনারা সকলে আরামে বসে আছেন দেখে আমি খুব খুশি। আর এখন আগামীকাল রাতে যদি ভিড় বাড়তে থাকে, সেখানে সরাসরি টেলিফোনও রয়েছে, আজ রাতে আছে। আমি মনে করি তাদের মধ্যে কয়েকজন সেখানে ট্যাবারনেকালে আছেন। আর আগামীকাল সকালে ট্যাবারনেকালে সভা করা যাবে না, কারণ সেখানে একজন ফুল বিক্রেতা আগামীকাল বিকেলে একটি বিয়ের জন্য গির্জা সাজানোর জন্য থাকবেন। আর তারা এই সভাগুলি স্থানান্তরিত করেছেন সকালে ভাই রুডেলের গির্জাতে, আমাদের একজন সহযোগী, আর এখানে 62 রাজপথে। এটা কি ঘোষণা করা হয়েছে? এটা ঘোষণা করা হয়েছে। আর যদি এটি সেখানে উপচে পড়ে, আমরা বাকিদের জন্য অন্য একজন সেবককে ক্লার্কসভিলেতে ভাই জুনিয়র জ্যাকসনের কাছে পাঠাবো। যে কারণে ভাই রুডেলের কাছে আমরা এটি রেখেছি, এটি এখানে কাছাকাছি, আর আমরা ভেবেছিলাম আপনাদের জন্য এটি সহজ হবে। আর তারপরে আমরা যে কোনো ভাবে এর যত্ন নিব। আর আগামীকাল তাদের সকলকে বাপতিস্ম দিতে ভুলবেন না। আর আমি আশা করি আগামীকাল বাপতিস্মের জন্য আরো 100 অথবা 200 জন যুক্ত হবেন। আর এখন আগামীকাল রাতে, আমি কখনোই সময়ের আগে কিছু ঘোষণা করতে পছন্দ করি না, কিন্তু এক রাতে সবার মধ্যে অথবা একদিন আমি এই বিষয়ে কথা বলতে চাই, এই মালকিসেদক কে, কারণ এটি একটি বিষয় যা আমি মনে করি আমরা সেই সময়ে বাস করছি যখন এই প্রকাশগুলি, যার বিষয়ে যুগ যুগ ধরে প্রশ্ন করা হয়েছে, এই লোকটি কে। আর আমি বিশ্বাস করি যে ঈশ্বরের কাছে উত্তর আছে, তিনি কে ছিলেন। কেউ বলেছেন একজন যাজকত্ব, কেউ বলেছেন একজন রাজা, কেউ কিন্তু সেখানে আছে, যখন সেখানে একটি প্রশ্ন থাকে সেই প্রশ্নের একটি উত্তর থাকতে হবে যা সঠিক হবে। প্রথমে একটি উত্তর ছাড়া একটি প্রশ্ন হতে পারে না। এখন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আজ রাতে তার বাক্য থেকে আমাদের আশীর্বাদ করবেন যখন আমরা এটি পাঠ করি। আর বিলি আমাকে আপনাদের বলতে বলেছিলেন যে আপনি নিশ্চিতভাবে এখানকার লোকদের সাথে ভালো সহযোগিতা পেয়েছেন, সেটি পার্কিং ব্যবস্থা, পুলিশ এবং সবকিছুতে রয়েছে। এটা বজায় রাখুন, এটা খুব খুব ভালো। আমরা সেই সময়টি দেখতে পাবো বলে আশা করি, হয়তো অদূর ভবিষ্যতে যখন আমরা এখানে শহরে তাঁবুটি আনতে পারবো আর এটি এখানে বল পার্কে স্থাপন করতে পারবো, যেখানে আমরা কিছু সময় থাকতে পারবো, হয়তো 3 অথবা 4 সপ্তাহের জন্য ক্রমাগত পুনর্জীবন। আর এখানে আমরা খুব কমই একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতে পারি, আর তারপর আমাদের বিদায় বলতে হয় এবং আমরা আবার চলে যাই। কিন্তু আমি আসতে চাই এবং একটি বিস্তৃত সময় জুড়ে থাকতে চাই, এক সময় যেখানে আপনি থাকতে পারেন, যাতে আমাদের 1 বা 2 রাতের মধ্যে বাইরে যেতে না হয়, কিন্তু শুধু থাকা আর প্রচার করা দিন এবং রাত অবিরত। হয়তো কেউ বাড়িতে গিয়ে মুরগিকে খাবার দিবেন, গাভীর দুধ দোয়াবেন এবং পরের সপ্তাহে ফিরে এসে সভা চালিয়ে যাবেন। আমি এটা পছন্দ করি, তাই প্রভু আপনাদের সঙ্গে থাকুন। এখন আমি যাওয়ার আগে সম্ভবত রবিবার সকালে অথবা রবিবার রাতে অথবা কখনো এই সভাগুলির মধ্যে একটি, আমি জানি আপনারা সবাই বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ বিষয়ে সত্যের বার্তা শোনার জন্য অপেক্ষা করছেন, যা বর্তমান সময়ের একটি বড় সমস্যা। আর আমি এতটা নিশ্চিত যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি বিশ্বাস করি যে সঠিক উত্তরটি ঈশ্বরের বাক্যে রয়েছে, আর আমি বিশ্বাস করি যে এর জন্যই আমি ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আর আমি অনুমান করি জ্ঞাতসারে, আমি যতদূর জানি, আমি এখানে জেফারসন ভিলেতে আরেকটি সভা করতে চাই ইস্টার রবিবারে, আর আমরা সূর্যোদয়ের সবার জন্য, আর তারপর ইস্টার রবিবারে। তাই আমরা এটি আগেই ঘোষণা করব, আর সম্ভব হলে অডিটোরিয়াম নেওয়ার চেষ্টা করব, অথবা কোথাও রবিবারের জন্য, সম্ভবত আগামী শনিবার এবং রবিবার, সেখানে গিয়ে পরে বেরিয়ে যেতে হবে, কারণ এটি সেই সময়ের কাছাকাছি। আমাকে এটি প্রথমে দেখতে হবে আমার কাছে থাকা সময়সূচির সঙ্গে, আর আমার ক্যালিফোর্নিয়ায় ভ্রমণসূচির একটি, আর তারপরই আমাকে আফ্রিকায় যেতে হবে। তাই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের জন্য প্রার্থনা করুন। এখন আজ রাতে আমি আপনাদের মনোযোগ ঈশ্বরের বাক্যের একটি অংশের প্রতি আকর্ষণ করতে চাই, যা লোকলিখিত সুসমাচারের 4th অধ্যায় পাওয়া যায়। 4th অধ্যায় এবং 16তম পদ, এটি শুরু হয় যিশু কথা বলছেন, অদ্যই এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। এখন আমরা এটি থেকে একটি উপসংহার টানতে চাই, ঈশ্বরের বাক্য কতটা গতিশীল। এখন আমরা সবাই যান্ত্রিকতা ঠিক করতে পারি, কিন্তু এটি কাজ করতে গতিশীলতার প্রয়োজন। আমরা একটি মেশিন, গাড়ির যান্ত্রিকতা কি তা বের করতে পারি, কিন্তু চাকাগুলোকে সচল এবং চলমান করতে গতিশীলতার প্রয়োজন হয়। এখন যিশু ফিরে এসেছিলেন নাসারেতে, যেখানে তিনি বড় হয়েছিলেন। এখানে শাস্ত্রে আমরা দেখতে পাই যে তারা বলেছে, আমরা শুনেছি আপনি কফরনহমে অমুক অমুক কাজ করেছেন, এখন আমাদেরকে দেখান, আপনি এখানে আপনার নিজের দেশে সেই কাজগুলি করুন। যিশু বললেন, একজন ভববাদী স্বদেশ ব্যতীত সম্মানহীন হন না। আর অবশ্যই সেখানেই আপনি বড় হয়েছেন এবং সেখানে লোকেরা আপনাকে জানে, আর সেখানে তার একটি বদনাম ছিল শুরু করার জন্য। তিনি পার্থিব পিতা ছাড়া জন্মগ্রহণ করেছিলেন, তারা তাকে একজন অবৈধ সন্তান বলে অভিহিত করেছিল, যে মরিয়ম আসলে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার আগে গর্ভবতী ছিলেন জোসেফ, কিন্তু সেটি এমন ছিল না। আমরা জানি সেটি এমন ছিল না। আর এই শাস্ত্রের উপর যে কারণে আমার চোখ এর উপর পড়েছিল, এমন কিছু যা সম্প্রতি ফিনিক্সে অ্যারিজোনায় ঘটেছে, এটি গতকাল সভায় যেখানে আমাকে প্রচার করতে হয়েছিল ফুল গসপেল বিজনেসম্যানদের আন্তর্জাতিক সম্মেলনে। আর এই সম্মেলনে আমাদের সঙ্গে একজন অতিথি ছিলেন, যিনি একজন ক্যাথলিক বিশপ ছিলেন,
is the child eating rights
যিনি অ্যাপোস্টলিক ক্যাথলিক চার্চের চ্যালডিয়ান রাইট রেভ জন এস স্ট্যানলি ওএসডি, তিনি ক্যাথলিক গির্জার মহানগর মার্কিন যুক্তরাষ্ট্রের আর্চ বিশপ। এটা তার কার্ড এবং তার ঠিকানা। আর তিনি খ্রিস্টান বিজনেস ম্যানদের একজন অতিথি ছিলেন, আর আমি তাকে সেখানে গতকাল দেখেছিলাম। আর যখন আমি শনিবার রাতে কথা বলছিলাম, আমি বিশ্বাস করি এটা ছিল অথবা শনিবার সকালে প্রাতরাশে, যখন আমি কথা বলছিলাম তিনি আমাকে দেখতে থাকলেন। আমি ভাবলাম সে ব্যক্তি অবশ্যই আমি যা কিছু বলছি তার সাথে একমত নন। আর আপনারা জানেন, আপনারা তাকে দেখতে পেতেন, তিনি তার মাথা উপরে এবং নিচে করছিলেন, কিন্তু আমি জানতাম না ঠিক কি তার উপর কাজ করছিল। তাই রবিবার বিকেলে যখন আমি কথা বলতে উঠলাম, আমি প্রসবকালীন বেদনা এই বিষয়ের উপর আমার পাঠ্য নিতে যাচ্ছিলাম, যেখানে যিশু বলেছেন যে প্রসবকালীন সময় মহিলারা যেমন বেদনা পায়, সে প্রসবকালীন সময়ের বেদনা পাচ্ছে। আর তাই আমি সেখান থেকে কথা বলতে যাচ্ছিলাম যেমন প্রসবকালীন বেদনা এই বিষয়ে, এই বলে যে পৃথিবী এখন প্রসবকালীন বেদনার মধ্যে রয়েছে, পুরাতনকে দূরে যেতে হবে যাতে নতুনের জন্ম হয়, ঠিক যেমন একটি বীজকে পচে যেতে হয় নতুন জীবন নিয়ে আসার জন্য। আর কিভাবে যন্ত্রণা প্রসব বেদনা বিশ্বকে আঘাত করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে সে একটি ভয়ঙ্কর যন্ত্রণা পেয়েছিল, কারণ তাদের কাছে বিষাক্ত গ্যাস ছিল এবং আরো অনেক কিছু যা প্রায় বিশ্বকে ধ্বংস করতে পারে। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে সে আরেকটি আঘাত করেছিল, আরো কঠিন যন্ত্রণা। তাদের কাছে ব্লকবাস্টার বোমা এবং পারমাণবিক বোমা ছিল। সে আরেকটি প্রসব বেদনা সহ্য করতে পারে না। আজ এই ক্ষেপণাস্ত্র এবং জিনিসগুলির সাথে আরেকটি যুদ্ধ তাকে মহাকাশে নিক্ষেপ করবে, কারণ তাকে এখন প্রসব করা হবে, আর সেখানে একটি নতুন পৃথিবী হবে, বাইবেল বলে সেখানে হবে। প্রতিটি ভাববাদীর বার্তার অধীনে ইসরায়েল একটি প্রসব বেদনা পেয়েছিল, কারণ এই ভাববাদীরা দৃশ্যপটে আসেন যখন ধর্মতত্ত্ববিদ এবং যাজকেরা মণ্ডলীকে একটি সংগঠন আকারে নিয়ে আসার পরে। আর যখন সেই ভাববাদীরা দৃশ্যে আসেন, সদাপ্রভু এই কথা কহেন এই বাক্য নিয়ে, তারা সেই মণ্ডলীকে কাঁপিয়ে দেয়, আর সেই মণ্ডলী প্রসব বেদনায় প্রবেশ করে। অবশেষে মণ্ডলী প্রসব বেদনায় চলে যায় যতক্ষণ না সে সুষমাচারের পুত্রকে জন্ম দেয়, যা ছিল বাক্য স্বয়ং দেহধারণ করেন। তাই মণ্ডলী সত্যি আজ রাতে প্রসব বেদনার মধ্যে রয়েছে, পুনরায় পুত্রের মুক্তির জন্য, ঈশ্বরের পুত্রের পুনরায় আগমনের জন্য। আমাদের সকল ধর্মতাত্ত্বিকগণ, আমাদের সকল ব্যবস্থা, আমাদের সকল ধর্ম সম্প্রদায় আমাদের নিচ থেকে পচে গেছে, তাই আমরা প্রসব বেদনার মধ্যে রয়েছি। আর ঈশ্বরের কাছ থেকে একটি বার্তা সর্বদা মণ্ডলীকে ভারী বেদনার মধ্যে ফেলে দেয়। কিন্তু কিছুক্ষণ পরে সে একজন বধুর দ্বারা জন্ম নিতে যাচ্ছে, সেটি যীশু খ্রিস্টকে তার বধুর কাছে নিয়ে আসবে। আর তখন এই লোকটি আমার সাথে এতটা দ্বিমত পোষণ করেছিলেন তা ভেবে, যখন আমি এই বার্তাটি প্রচার করার জন্য উঠে দাঁড়ালাম, সেই পৃষ্ঠাটি বের করার জন্য আমি আমার বাইবেল খুললাম। আমার স্ত্রী আমাকে একটি নতুন বাইবেল দিয়েছিলেন ক্রিসমাসের জন্য। আমার পুরানো বাইবেলের বয়স প্রায় 15 বছর হয়ে গিয়েছিল, আর প্রায় টুকরো টুকরো হয়ে গিয়েছিল। যখনই এটি খুলতাম, পৃষ্ঠাগুলি এটি থেকে উড়ে যেত, কিন্তু আমি জানতাম প্রতিটি শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে। তাই আমি সেই বাইবেলটি খুব ধ্যান দিয়ে অধ্যয়ন করতাম, আর আমি নতুনটি তুলে নিলাম, কারণ অন্যটি গির্জে যাওয়ার জন্য খুব এলোমেলো দেখাচ্ছিল। আর যখন আমি যখন লিখিত সুসমাচার খুলতে শুরু করি, যেখানে শাস্ত্রটি ছিল, আমি 16 অধ্যায় পড়তে শুরু করি, আর আমি যে পদটি খুঁজছিলাম তা সেখানে ছিল না। তাই আমি ভাবলাম অদ্ভুত, আমি আবার ফিরে গেলাম, তখনও এটা সেখানে ছিল না। আর ভাই জ্যাক মু শ্রেপেপোর্ট লুইসিয়ানা থেকে আমার একজন ভালো বন্ধু, তিনি সেখানে বসেছিলেন। আমি বললাম, ভাই জ্যাক, এটা কি যোহন লিখিত সুসমাচার 16 পাওয়া যায় না? তিনি বললেন, হ্যাঁ। আর এই ক্যাথলিক যাজক তার আসন থেকে উঠে দাঁড়ালেন, মঞ্চে বসে থাকা প্রায় 100 পাদ্রির মধ্যে থেকে আমার খুব কাছে এসে তার সমস্ত পোশাক এবং গাউন এবং ক্রুশ ইত্যাদি পরিধান করে আর আমার কাছে চলে আসলেন। আর তিনি বললেন, আমার পুত্র, স্থির হও, ঈশ্বর পদক্ষেপ নিতে যাচ্ছেন। আমি ভাবলাম একজন ক্যাথলিক বিশপ আমাকে এটা বলছেন। তিনি বললেন, এটা আমার পুস্তক থেকে পাঠ করো। আর আমি তার পুস্তক থেকে শাস্ত্রটি পড়লাম, আর আমার পাঠ্যটি নিলাম, আমার বার্তা প্রচার করলাম। পরে যখন আমি শেষ করি, আমি চলে যাওয়ার পর তিনি উঠে দাঁড়ালেন আর বললেন, একটি জিনিস ঘটতে হবে, এরপরে মণ্ডলীকে সেই বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে হবে, অথবা মণ্ডলী যে বিশৃঙ্খলায় আছে সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুতরাং এক বা অন্যটি। আর আমি আমার বাড়ির পথে ছিলাম, টিউশনের পথে, সে সন্ধ্যায় বাচ্চারা স্যান্ডউইচের জন্য কাঁদছিল, আর আমি একটি ছোট দোকান থেকে স্যান্ডউইচ নিতে থাকলাম। আর আমার স্ত্রী বললেন, বিল, আমি আমার জীবনে এতটা নার্ভাস হইনি। আপনাকে সেখানে দাঁড়িয়ে সেই বাইবেলের মধ্যে এদিকে ওদিকে করতে দেখে বললেন, এটা কি আপনাকে নার্ভাস করেনি? আমি বললাম, না। আমি বললাম, আমি জানতাম এটা সেখানে কোথাও আছে। তাদের কাছে সেখানে সেই পৃষ্ঠাটি ছিল না, এটি একটি মুদ্রণ ত্রুটি ছিল। আর সে বলল, এই ভেবে যে আমি আপনার কাছে সেই বাইবেলটি নিয়ে এসেছি, দেখে মনে হচ্ছিল যেন প্রতিটি চোখ আমার দিকে ছিল। আর আমি বললাম, ঠিক আছে, তুমি এটা করতে পারতে না, এটি বাইবেল মুদ্রণের একটি ত্রুটি ছিল। আমি বললাম, তারা সেই পৃষ্ঠাটি সেখানে রাখেনি। ঠিক আছে, আমি সেখানে গিয়ে এর দিকে আবার তাকালাম, ঠিক যেমন সঠিক এটি হতে পারে। কিন্তু ১৬ অধ্যায় শেষ হয় অংশ, এর অংশটি নিচে থেকে প্রায় ৩ ইঞ্চি দূরে। অন্যদিকে ১৭ অধ্যায় ঠিক একই রকম ছিল, আর একটি নতুন বাইবেল হওয়ায় সেই দুটি পৃষ্ঠা একদম একসাথে আটকে ছিল। আর আমি ১৬ অধ্যায়ের পরিবর্তে ১৭ অধ্যায় থেকে পড়ছিলাম। ঠিক আছে, আমি বললাম, সেটি ঠিক আছে, এটি কোনো কারণের জন্য। আর আপনি যতটা সরলভাবে কোন রব শুনতে পান, একটি রব আমার কাছে এসে বলল, তিনি নাসরতে প্রবেশ করেন, যেখানে তিনি প্রতিপালিত হন এবং সমাজ গৃহে প্রবেশ করলেন, যেমন তার রীতি ছিল। আর যাজক তাকে শাস্ত্র পাঠ করার জন্য দিলেন, আর তিনি যিশাইয়ও ৬১ পাঠ করলেন। আর যখন তিনি শাস্ত্র পাঠ করলেন, তিনি বসলেন যাজকের কাছে বাইবেল পুস্তকটি দিয়ে বসলেন, আর মণ্ডলীর সকলের দৃষ্টি তার উপর ছিল, আর মূল্যবান বাক্য তার মুখ থেকে বেরিয়েছিল। আর তিনি বললেন, অদ্বৈ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, অদ্বৈ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল। শাস্ত্র কত নির্ভুল! আপনারা যদি এটি যিশাইয়ও ৬১ থেকে ২ পদে লক্ষ্য করেন, যেখান থেকে আমাদের প্রভু পাঠ করছিলেন, যিশাইয়ও ৬১ থেকে ২, কিন্তু যিশাইয়ও ৬১-২ পদের মাঝখানে তিনি থেমে যান, যেখানে বলা হয়েছে, সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, যেন প্রসন্নতার বৎসর ঘোষণা করি। তারপর তিনি থেমে যান। কেন? পরের অংশ বিচার আনার জন্য, তার প্রথম আগমনের জন্য প্রযোজ্য নয়, কিন্তু তার দ্বিতীয় আগমনের জন্য প্রযোজ্য। দেখুন, এটা সেখানে প্রযোজ্য হয়নি। কিভাবে শাস্ত্র কখনো ভুল করে না, তারা সবসময় নিখুঁত। ঠিক যেখানে শাস্ত্র থেমেছিল, যিশু সেখানে থামলেন, কারণ এটি তার সময়ে প্রমাণিত হওয়ার কথা ছিল। এখন সেই প্রথম আগমনে, দ্বিতীয় আগমনে তিনি পৃথিবীতে বিচার আনবেন, কিন্তু তখন সেটি ছিল না, তিনি প্রসন্নতার বৎসর ঘোষণা করার জন্য ছিলেন। লক্ষ্য করুন, মসীহ মঞ্চে দাঁড়িয়ে আছেন সেই যুগের জন্য প্রতিশ্রুত বাক্য দিয়ে নিজেকে চিহ্নিত করার জন্য। কি অদ্ভুত! মসীহ মণ্ডলীর সামনে দাঁড়িয়ে আছেন, আর এই মূল্যবান বাক্যগুলি দেখুন, যখন তিনি এখানে বলেন প্রসন্নতার বৎসর ঘোষণা করার জন্য। প্রসন্নতার বৎসর, যেমন আমরা সবাই জানি বাইবেল পাঠক হিসাবে, ছিল জয়ন্তীর বছর, যখন সমস্ত কৃতদাস এবং বন্দী, যেমন তারা ছিল, নেওয়া হয়েছিল কারাগারে। এখন ঋণ পরিশোধ করার জন্য একজন পুত্রকে দান করতে হয়েছিল, অথবা একজন কন্যা ঋণ পরিশোধ করার জন্য। আর তারা দাসত্বে ছিল, তারা কতদিন ধরে দাসত্বে ছিল, অথবা কতদিন তাদের সেখানে থাকার কথা ছিল, তাতে কিছু যায় আসে না। যখন জয়ন্তীর বছর আসে, তখন তুড়ি বাজানো হয়, প্রতিটি ব্যক্তি স্বাধীন হতে পারেন। যদি তিনি স্বাধীন হতে চান, আপনি স্বাধীন, আপনি আর দাস ছিলেন না। কিন্তু আপনি যদি দাস হয়ে থাকতে চান, তখন আপনাকে মন্দিরে নিয়ে যাওয়া হতো, মন্দিরের খুঁটির পাশে দাঁড়িয়ে, আর তারা একটি সুই দিয়ে আপনার কানে একটি ছিদ্র করে দিত, আর তারপর আপনাকে আপনার বাকি দিনগুলি সেই কৃতদাসদের প্রভুর সেবা করতে হতো। এটি যীশুখ্রিস্টের সুসমাচারের সঙ্গে কত নিখুঁত উদাহরণ। যখন এটি প্রচার করা হয়, প্রসন্নতার সময় এবং জয়ন্তীর সময়, যে কেউ, আপনি যেই হন না কেন, আপনি কোন বর্ণের, আপনি কোন ধর্ম সম্প্রদায়ের অন্তর্গত, আপনি পাপে নিচু হয়ে গেছেন অথবা আপনার সঙ্গে কি ভুল হয়েছে, আপনি যখন সুসমাচারের তুড়ি ধ্বনি শুনতে পান তখন আপনি মুক্ত হতে পারেন, আপনি স্বাধীন। কিন্তু আপনি যদি বার্তাটির থেকে মুখ ফিরিয়ে নেন এবং এটি শুনতে অস্বীকার করেন, লক্ষ্য করুন, আপনার কানে ছিদ্র করা হয়েছে একটি সুই দিয়ে, এর মানে বলার অর্থ যে আপনি অনুগ্রহ এবং বিচারের মধ্যকার সীমা অতিক্রম করেছেন আর আপনি আর কখনো সুসমাচার শুনতে পাবেন না, আপনি আর কখনো পাবেন না, আপনি যে ব্যবস্থায় আছেন আপনাকে তার দাস হতে হবে আপনার বাকি দিনগুলির জন্য যদি আপনি প্রসন্নতার বচ্ছর শুনতে অস্বীকার করেন। এখন এর অপর অংশ, যেমন আমি বলেছি, উত্তর দেওয়ার দরকার নেই, কারণ এই আসন্ন মসীহ একটি সময়ে যখন তিনি বিচার আনবেন, এখন কেমন করে সেই লোকেরা তিনি কে তা দেখতে ব্যর্থ হতে পারে, কিভাবে তারা এটা দেখতে ব্যর্থ হয়েছিল, এটা কিভাবে হতে পারে যখন এটা এত স্পষ্টভাবে প্রকাশিত এবং দেখানো হয়েছিল, কিভাবে তারা এটি দেখতে ব্যর্থ হতে পারে যখন তিনি, কেমন একটি বাক্য, এটা চিন্তা করুন, অদ্বয় এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল, কে এটা বলেছে, স্বয়ং ঈশ্বর যিনি তার নিজের বাক্যের ব্যাখ্যাকারী, অদ্বয় এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, মসীহ স্বয়ং মণ্ডলীর সামনে দাঁড়িয়ে এবং বাইবেল থেকে একটি বাক্য পাঠ করেন নিজের বিষয়ে আর তারপর বলেন অদ্বয় এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল আর তবুও তারা এটি দেখতে ব্যর্থ হয়েছিল, সেটি কেমন একটি দুঃখজনক ঘটনা হবে, কিন্তু এটি ঘটেছে, এটি অনেকবার হয়েছে, এটা কিভাবে ঘটতে পারে, অবশ্যই অল্প সময়ে যেমন হয়েছিল মানুষের বাক্যের ব্যাখ্যাকে বিশ্বাস করার মাধ্যমে, সেই জন্যই এটি হয়েছিল, সেই সময়গুলিতে বিশ্বাসীরা, তথাকথিত বিশ্বাসীরা, যাজক, শাস্ত্র বিষয়ে যা বলেছিলেন তার ব্যাখ্যা গ্রহণ করেছিল, তাই যিশু তাদের কোনো পদমর্যাদার অথবা তাদের সমাজের অন্তর্গত না হওয়ার জন্য তাকে তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছিল আর সেই জন্য তারা তাদের সাথে তাকে শনাক্ত করতে পারেনি, কারণ তিনি তাদের থেকে আলাদা ছিলেন, যিশু খ্রিস্টের ব্যক্তিত্ব এতটাই অনন্য ছিল যে তিনি সে ঈশ্বরের পুত্র তা দেখতে কেউ যেন ভুল না করে, কারণ তার বিষয়ে লেখা শাস্ত্রের নিখুঁত প্রকাশ তিনি ছিলেন। যে কোনো খ্রিস্টান এইভাবে পরিচিত যখন তার জীবন সেই বিষয়গুলিকে চিহ্নিত করে যা খ্রিস্টানদের করার কথা, কিভাবে তিনি সেখানে দাঁড়িয়ে বলতে পারেন অদ্বয় এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল, কতটা অসামান্য, কতটা সরলভাবে, তবুও সেই লোকেরা ভুল বুঝেছিল, কেন, কারণ তারা যাজকদের কিছু আদেশের ব্যাখ্যা গ্রহণ করেছিল যা তারা শুনছিল, আর ইতিহাস সবসময় পুনরাবৃত্তি করে, আর শাস্ত্রের একটি যৌগিক অর্থ রয়েছে এবং একটি যৌগিক প্রকাশ, উদাহরণস্বরূপ যেমন এটি বাইবেলে বলা হয়েছে যে আমি আমার পুত্রকে মিশর হইতে ডাকিয়াছি, যিশুকে উল্লেখ করে এর উপর রেখা টানুন এবং আপনি খুঁজে পাবেন, যাকবকেও উল্লেখ করা হয়েছে একই শাস্ত্রে, যিশু তার বড় পুত্র ছিলেন, যাকব ছিলেন তার পুত্র যাকে তিনি মিশর থেকে ডেকেছিলেন, যা স্কোফিল্ডের প্রসঙ্গ এবং অন্যান্য সকল প্রসঙ্গ এটিকে প্রদান করে, কারণ এটি সেই শাস্ত্র যার বিষয়ে এটি উল্লেখ করছিল, তাই এর একটি দ্বৈত উত্তর ছিল, যাকবকে আহ্বান করা এটি একটি উত্তর ছিল এবং যিশুকে আহ্বান করার জন্য, আর আজও তাই, কারণ আমরা যে অশান্তিতে রয়েছি আর লোকেরা ঈশ্বরের সত্যকে দেখতে ব্যর্থ হয়, কারণ ঈশ্বরের বাক্যের অনেকগুলি মনুষ্য সৃষ্ট ব্যাখ্যা রয়েছে, ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করার জন্য কারো প্রয়োজন নেই, তিনি তার নিজের ব্যাখ্যাকারী, ঈশ্বর বলেছিলেন আদিতে দীপ্তি হোক আর সেখানে দীপ্তি হয়েছিল, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, তিনি বলেছিলেন একজন কুমারী গর্ভবতী হইবে আর সে হয়েছিল, এর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, যখন ঈশ্বর তার বাক্যের ব্যাখ্যা করেন, যখন তিনি প্রকাশ করেন এবং প্রমাণ করেন যে এটি এই রকম, সেটি তার ব্যাখ্যা, এটি বাস্তবায়িত করার মাধ্যমে সেখানে ঈশ্বরের ব্যাখ্যা রয়েছে। যখন তিনি তার বাক্যকে বাস্তবায়িত করেন, তিনি আপনার কাছে এটি ব্যাখ্যা করছেন। যেমন সেখানে কখনো আলো ছিল না, আর তিনি বললেন দীপ্তি হোক, আর সেখানে হয়ে যায়। সেটি ব্যাখ্যা করার জন্য কারো প্রয়োজন নেই। কিন্তু আমরা মনুষ্য নির্মিত সিস্টেমগুলির সাথে এটি মিশ্রিত করি, আর যখন আপনি সেটি করেন, আপনি এটিকে রেখার বাইরে নিয়ে যান। এটি সবসময় এইভাবে হয়েছে, কিন্তু আমি এখনো চিন্তা করি এটা কতটা আকর্ষণীয় ছিল। এই বিষয়ে ভাবুন, মসীহ কেন তারা তাকে দেখতে ব্যর্থ হয়েছিল, কারণ তাদের সেই নেতাগুলো যাদের তাকে জানা উচিত ছিল, যাদের শাস্ত্রে পারদর্শী হওয়া উচিত ছিল, যাদের শাস্ত্রের জ্ঞান থাকা উচিত ছিল, তারা এই লোকটিকে ছোট করে বলেছিল সে একজন অবৈধ সন্তান। শুরু করার জন্য আমরা এটা বিশ্বাস করব না। বহু বছর পরে আমরা এটা বিশ্বাস করি না। আমরা এই উদ্দেশ্যে মারা যাব যে তিনি একজন কুমারী দ্বারা জন্মিত পুত্র ছিলেন। আর এটা কোনো একদিন ঘটবে যে আমরা আজ যেহোবাকে যে কাজগুলি করতে দেখি, আগামী যুগের পুরুষরা যদি থাকেন, আমরা আজ যে বিষয়ের কথা বলছি তার জন্য মারা যাবেন। যখন পশুর চিহ্ন চলে আসে, তখন আপনাকে এটি করতে হবে, আর আপনাদের এইভাবে সুসমাচার প্রচার করার অনুমতি দেওয়া হবে না। যখন মন্ডলীগুলি বিশাল সঙ্গে একত্রিত হয়, যা এখন বিশ্ব মন্ডলীর জন্য শৃঙ্খলাবদ্ধ হচ্ছে, আপনাকে এর জন্য আপনার নিজের জীবন দিয়ে আপনার সাক্ষ্য শিলমোহর করতে হবে। আপনাকে এখন এটা বিশ্বাস করতে হবে, যদি সেই যাজকেরা উঠতে পারেন যারা তাকে দোষী করেছিলেন, তবে তাকে দোষী করবেন না। কিন্তু আপনারা বলেন, আমি যদি সেখানে থাকতাম, আমি অমুক অমুক কাজ করতাম। ঠিক আছে, সেটি আপনার সময় ছিল না, কিন্তু এটি আপনার সময়, এটি সেই সময়। আপনারা বলেন ঠিক আছে, যদি তিনি এখানে থাকতেন, বাইবেল বলে তিনি কাল আজ এবং অনন্তকাল একই, তাই তিনি এখানে আছেন। তিনি এখানে আছেন। পৃথিবী যেমন সভ্য হয়েছে, মহত্তর হয়েছে এবং আরো শিক্ষিত হয়েছে, তিনি এখানে আত্মার রূপে আছেন, যাকে তারা হত্যা করতে পারে না বা মৃত্যু দিতে পারে না। তিনি একবার মারা যান, তিনি আর মারা যেতে পারেন না। তাকে দেহ ধারণ করতে হয়েছিল, যাতে ঈশ্বরকে পাপের জন্য দেহে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু এখন তিনি কখনো মারা যেতে পারেন না, এটা পবিত্র আত্মা। এখন কিভাবে ভাববেন যে তাদের কাছে তার বিরুদ্ধে কিছু ছিল? আরেকটি বিষয়, তিনি তাদের কোনো পদে যোগদান করবেন না। তাহলে আপনারা দেখুন, এটি তবুও তাকে একজন খারাপ ব্যক্তি করে তুলেছে। তিনি তাদের সংগঠনে যোগদান করবেন না, তাদের যাজকত্বে যোগদান করবেন না, আর এর সাথে তার কিছুই করার ছিল না। আর তারপর এই সমস্ত কিছুর পাশাপাশি তারা যা তৈরি করেছিল, তা তিনি ভেঙে ফেলার চেষ্টা করেছিলেন। তিনি মন্দিরে গেলেন, আমরা তাকে বলে থাকি একজন নম্র মানুষ তিনি ছিলেন, কিন্তু অনেক সময় আমরা ভুল বুঝি যে নম্রতা কি। তিনি একজন সহানুভূতিশীল মানুষ ছিলেন, কিন্তু তবুও আমরা কখনো কখনো সমবেদনা কি তা বুঝতে ব্যর্থ হই। মানুষের সহানুভূতি নয়, সমবেদনা নয়, কিন্তু সমবেদনা হলো ঈশ্বরের ইচ্ছা পালন করা। তিনি বইতে সদা পুষ্করণী দিয়ে গেলেন, ফটক দিয়ে। সেখানে লোকেরা, তাদের অনেকে শুয়েছিল, অনেক কোন নির্দিষ্ট সংখ্যা নয়, কিন্তু সেখানে অনেক ভিড় জমা ছিল, খোড়া, অন্ধ, পঙ্গু, শুষ্কাঙ্গ। আর তিনি সর্বদা লোকদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। আর তিনি এমন এক ব্যক্তির কাছে গেলেন যিনি খোড়া, অন্ধ, পঙ্গু বা শুষ্কাঙ্গ ছিলেন না। হয়তো প্রোস্টেটের সমস্যা ছিল, হয়তো তার কোনো দুর্বলতা ছিল যার জন্য প্রতিবন্ধী ছিলেন। তার বয়স 38 বছর ছিল। এটা তাকে বিরক্ত করবে না, তাকে হত্যা করবে না। তিনি একটি পাটাতনের উপর শুয়েছিলেন, আর তিনি বললেন, তুমি কি সুস্থ হইতে চাও? আর লোকটি বললেন, আমাকে জলে নামিয়ে দিবার জন্য আমার কাছে কেউ নেই, আমি যখন যাই ঠিক তখন কেউ আমার সামনে নেমে পড়ে। দেখুন, তিনি হাঁটতে পারতেন, তিনি দেখতে পারতেন, তিনি ঘুরে আসতে পারতেন, কিন্তু তিনি দুর্বল ছিলেন। আর যিশু তাকে বললেন, ওঠো, তোমার খাট তুলে তোমার ঘরে যাও। আর যিশুকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, আপনাদের মনে আছে, শাস্ত্র এই কথা বলেছে, আশ্চর্যের কিছুই নেই যদি তিনি আজ রাতে জেফারসন ভিলে আসেন এবং এরকম একটি কাজ করেন, তারা তবুও তার সম্পর্কে কথা বলবেন। কিন্তু মনে রাখবেন, তিনি একটি কাজ করতে এসেছিলেন, তা ছিল ঈশ্বরের ইচ্ছা। এখন এটি যোহন লিখিত সুসমাচার 5:19 পাওয়া যায়, আপনি উত্তর পেয়ে যাবেন। তিনি বলেছেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, পুত্র আপনা হইতে কিছুই করিতে পারে না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন তাহাই করেন। এখন তাদের জানা উচিত ছিল যে এটি মসীহ ভবিষ্যৎবাণীর প্রমাণ ছিল, কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমার সাদৃশ এক ভববাদী উৎপন্ন করিবেন। আপনারা কি লক্ষ্য করেছেন, যখন তিনি লোকটিকে দেখেছিলেন তিনি বলেছিলেন, যিশু জানতেন যে তিনি বহু বছর ধরে এই অবস্থায় ছিলেন। দেখুন, একজন ভববাদী হয়ে তিনি সেই ব্যক্তিকে সেই অবস্থায় দেখেছিলেন, আর সেখানে গিয়ে সেই লোকদের মধ্যে দিয়ে একে বেঁকে তার পথে চলে গেলেন, ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে ঠুলে, যতক্ষণ না তিনি সেই ব্যক্তিকে খুঁজে পান। খোড়া, পঙ্গু, অন্ধ এবং শুষ্কাঙ্গদের পাশ দিয়ে যান, তবুও করুণাতে পূর্ণ একজন মানুষ। কিন্তু সমবেদনা হলো ঈশ্বরের ইচ্ছা পালন করা। এখন আমরা তাকে খুঁজে পাই কারণ তিনি তাদের সঙ্গে যোগ দেবেন না, তাদের পদের সঙ্গে তার কিছুই করার ছিল না। তাহলে তিনি একজন বহিষ্কৃত ব্যক্তি ছিলেন, তার কোনো কিছু ছিল না। তাছাড়া তিনি একদিন মন্দিরে গেলেন, একজন মানুষ সেখানে গিয়েছিলেন এবং ঈশ্বরের গৃহকে আজকের মতো দূষিত দেখতে পান। তারা ক্রয় করছিল, বিক্রয় করছিল, টাকা বদল করছিল, আর তিনি টাকার টেবিল উল্টে দিলেন, দড়ি নিয়ে আর টাকা বদলকারীদের পিটিয়ে মন্দির থেকে বের করে দেন, আর তাদের দিকে রাগের চোখে তাকালেন আর বললেন, লিখিত আছে, হালেলুইয়া, আমার পিতার গৃহ প্রার্থনার গৃহ, আর তোমরা এটিকে চোরের আস্তানা বানিয়েছো, আর তোমরা তোমাদের পরম্পরাগত প্রথা সহ ঈশ্বরের আজ্ঞাগুলিকে নিষ্ফল করিয়াছ। ও, এর মতো একটি দল কি কখনো তাকে বিশ্বাস করতে পারে? না মহাশয়, তারা তখনকার সমাজের নোংরা দ্বারা কর্দমাক্ত হয়ে পড়েছিল, যতক্ষণ না তারা এতটাই ধর্মযাচক দ্বারা স্থবির হয়ে পড়েছিল যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের শক্তির কম্পন অনুভব করতে পারেননি। আশ্চর্যের কিছুই নেই যে ছোট মহিলাটি তার পোশাক স্পর্শ করে এর দ্বারা সুস্থ হতে পারেন, আর একজন মাতাল সৈন্য তার মুখে থুতু ফেলে কোন সদ্গুণ অনুভব করতে পারেন না। আপনি কিভাবে তার কাছে যান সেটি এর উপর নির্ভর করে, আপনি কি খুঁজছেন তার উপর নির্ভর করে। আপনি যখন গির্জায় যান এটা নির্ভর করে আপনি কি খুঁজছেন তার উপর। এখন আমরা তাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখি, সন্দেহ নেই, কিন্তু লোকেরা ইতিমধ্যে তাকে যা সতর্ক করেছিল, যাজক লোকদের সতর্ক করেছিলেন, এখন তিনি আগামী বিশ্রামবারে এখানে আসছেন এবং যখন তিনি আসবেন তোমরা তার কথা শুনবে না। এখন আপনারা এখানে গিয়ে বসতে পারেন, কিন্তু তিনি যা বলেন তাতে মনোযোগ দেবেন না, কারণ তিনি আমাদের দলের অন্তর্ভুক্ত নন, তিনি একজন বহিষ্কৃত। তার কাছে কোনো সহভাগিতার কার্ড নেই, এমনকি তার কাছে সংগঠনের কাগজও নেই, তার কাছে এমন কিছুই নেই। তিনি কি কোন ধর্মত্যাগী ছেলে যে এখানে জন্মগ্রহণ করেছে, অবৈধ জন্ম? একজন কাঠমিস্ত্রির বাড়িতে তাদের বিবাহের আগে একজন মা তাকে গর্ভধারণ করেছিল, আর তারা কিছু অতি প্রাকৃত কথা বলে বিষয়টি লুকানোর চেষ্টা করছে। আমরা জানি যে যখন মশীহ আসবেন তিনি স্বর্গের বারান্দা দিয়ে নেমে আসবেন আর আমাদের মহাযাজকের কাছে গিয়ে বলবেন, এখানে আমি কায়েফা। কিন্তু আমরা খুঁজে পাই যে তিনি এটা এভাবে করেননি, কারণ এটা বাক্যে এইভাবে লেখা হয়নি। এটি একটি মনুষ্য সৃষ্ট প্রথা ছিল যা তাদের বিশ্বাস করতে বাধ্য করেছিল। বাক্য বলেছিল যে তিনি যেভাবে আসেন ঠিক সেভাবেই তিনি আসবেন, আর তিনি সেখানে দাঁড়িয়ে বাক্য পাঠ করলেন এবং তাদের বললেন, অদ্বয় এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। আর তবুও তারা তাকে দেখতে অথবা চিনতে ব্যর্থ হয়, যেমন তারা অন্য সব যুগে করেছিল। নোহ একই কথা বলতে পারতেন যেদিন তিনি জাহাজে প্রবেশ করেন এবং দরজা বন্ধ হয়ে যায়। মোশি সেই জানলাটিকে সিন্ধুকের শীর্ষে তুলতে পারতেন, মণ্ডলের দিকে তাকাতে পারতেন, মনে রাখবেন ঈশ্বর দরজা বন্ধ করে দিয়েছেন, আর তিনি বলতে পারতেন, অদ্বয় এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। কিন্তু তখন তাদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। তিনি 120 বছর প্রচার করেছিলেন তাদের সেই নৌকায় নিয়ে আসার জন্য যা তিনি তৈরি করেছিলেন। তাদের এই বলে যে শাস্ত্র বলে সদাপ্রভু এই কথা কহেন, বৃষ্টি হইবে, কিন্তু তারা খুব দীর্ঘ অপেক্ষায় করেছিল। কিন্তু নোহ সহজেই বলতে পারতেন যে আজ এই দিন শাস্ত্র পূর্ণ হয়েছে। মোশি যেদিন আগুনের স্তম্ভ সিনাই পর্বতে নেমে এসেছিল এবং তার সাক্ষ্যের জন্য সাক্ষ্য প্রদান করে, মোশি বলতে পারতেন আজ এই শাস্ত্র পূর্ণ হয়েছে। মোশি, আপনারা জানেন, ঈশ্বরে একজন আহত ব্যক্তি ছিলেন, একজন ভববাদী, আর যখন তাকে আহ্বান করা হয়েছিল একজন ভববাদী হওয়ার জন্য তার একটি অতি প্রাকৃত অভিজ্ঞতা থাকতে হতো। একজন ভববাদী হওয়ার জন্য তাকে ঈশ্বরের সঙ্গে সামনাসামনি দেখা করতে হয়েছিল এবং তার সঙ্গে কথোপকথন করতে হয়েছিল। আরেকটি বিষয়, তিনি যা বলেছিলেন তা বাস্তবে ঘটতে হতো, নতুবা কেউ তাকে বিশ্বাস করত না। তাই নিজেকে এভাবে বলার অধিকার কোনো মানুষের নেই যতক্ষণ না তিনি ঈশ্বরের সঙ্গে সামনাসামনি কথা বলেন, মরুভূমির পিছনে কোথাও যেখানে তিনি স্বয়ং ঈশ্বরের সঙ্গে দেখা করেন। আর পৃথিবীর সমস্ত নাস্তিক এটি হরণ করার জন্য এটি ব্যাখ্যা করতে পারেনি, তিনি সেখানে ছিলেন। তিনি জানতেন এটা ঘটেছে খ্রিস্টান হওয়ার বিষয়ে কিছু বলার আগে। প্রতিটি খ্রিস্টান ব্যক্তির সেই অভিজ্ঞতা থাকা উচিত, আপনার নিজের অভিজ্ঞতা। আমি আমার ভাগ্নের সাথে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, একজন ক্যাথলিক ছেলে, তিনি বলছিলেন, কাকা বিল, আমি সব জায়গায় দৌড়েছি, সর্বত্র গিয়েছি, কিছু খুঁজে বের করার চেষ্টা করেছি। রাতের পর রাত এই সভা শুরু হওয়ার আগে তিনি কাঁদছিলেন, আর রাতের বেলায় তিনি স্বপ্ন দেখছিলেন যে তিনি বেদির কাছে ছুটে আসবেন যেখানে প্রচার করা হয়েছিল, এবং একটি স্বীকারোক্তি করছেন যে তিনি ভুল করেছেন। আমি বললাম, মেলভিন, আপনি যেখানেই যাওয়ার চেষ্টা করুন না কেন, আপনি কতগুলো মণ্ডলীতে যোগদান করেন, কতগুলি হেইল মেরি আপনি বলেন, অথবা আপনি মানুষের কাছ থেকে যত আশীর্বাদ গ্রহণ করেন, আপনাকে ঈশ্বরের আত্মায় নতুন করে জন্ম নিতে হবে। এটি একমাত্র বিষয় যা মানুষের হৃদয়কে সন্তুষ্ট করবে। সেটা আমি জানি তাদের একটি বিকল্প রয়েছে, আজ নতুন করে জন্ম নেওয়ার একটি বিকল্প। শুধু প্রচারকের সঙ্গে করমর্দন করুন এবং বইটিতে আপনার নাম লিখুন। কিন্তু বন্ধুরা, এটা একটি ধর্মীয় মতবাদ, এটা বাইবেলের সত্য নয়। যদি তা হয়, প্রেরিতদের কার্য দ্বিতীয় অধ্যায়ে এভাবে পাঠ করতে হতো, যখন পঞ্চাশতমীর দিন সম্পূর্ণরূপে উপস্থিত হয়েছিল তখন পালক বাইরে বেরিয়ে লোকদের সঙ্গে করমর্দন করলেন, কিন্তু বলেছে যখন পঞ্চাশতমীর দিন উপস্থিত হইল মণ্ডলের প্রারম্ভে, আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগে শব্দব একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিল সেই গৃহের সর্বত্র ব্যাপ্ত হইল। এভাবেই পবিত্র আত্মা প্রথমবার আসেন, সেই সময় থেকে প্রতিবারই এভাবে এসেছেন। তিনি ঈশ্বর এবং পরিবর্তন হন না। এখন এখানে মানুষ হোঁচট খায়, তারা বলে সেটা অন্য দিনের জন্য ছিল। ঠিক আছে, তিনি কাল, আজ এবং অনন্তকাল একই। প্রতিবার যখন মণ্ডলী পবিত্র আত্মা প্রাপ্ত হয়, এটা সর্বদা যেমন তিনি প্রথমবার করেছিলেন সেভাবে এসেছে। একই অধ্যাদেশের অধীনে প্রেরিত 2:38, কখনো পরিবর্তন হয়নি, কখনো পরিবর্তন হবে না। যেমন একটি রোগের জন্য ডাক্তারদের অধ্যাদেশ, তিনি একটি রোগের জন্য একটি অধ্যাদেশ লিখেন, ডাক্তার তা করেন, আর এটাকে কোনো হাতুড়ে ডাক্তারের কাছে নিয়ে যান, আর সে এতে খুব বেশি প্রতিষেধক লিখে দিবেন। এটি এত দুর্বল যে এটি আপনার কোনো উপকার করবে না। যদি সে এতে খুব বেশি বিষ লিখে দেয়, তবে এটি আপনাকে মেরে ফেলবে। এটা ডাক্তারের মত অনুসারে লিখতে হবে। আর কিভাবে পবিত্র আত্মা গ্রহণ করতে হয়, তার ডাক্তারের অধ্যাদেশ পঞ্চাশতমীর দিনে ডাক্তার শিমন পিতর আমাদেরকে দিয়েছেন। আমি আপনাদেরকে একটি অধ্যাদেশ প্রদান করব, মন ফিরাও, তোমরা প্রত্যেকে পাপ উন্মোচনের নিমিত্ত যীশু খ্রিস্টের নামে বাপ্তাজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। কারণ এই অধ্যাদেশ তোমাদের জন্য ও তোমাদের সন্তানগণের জন্য এবং দূরবর্তী সকলের জন্য, যত লোককে আমাদের ঈশ্বর প্রভু ডাকিয়ে আনিবেন, চিরন্তন অধ্যাদেশ। মোশের এই অভিজ্ঞতা হয়েছিল, তিনি দেশে গেলেন এবং লোকদের বলতে শুরু করলেন, আমি আগুনের স্তম্ভের সাথে দেখা করেছি, এটি একটি জ্বলন্ত ঝোপের মধ্যে ছিল, আর তিনি আমাকে বলেছেন, আপনাদের বলার জন্য আমি যিনি আছি সেই আমি, সেখানে যাও, আমি তোমার সঙ্গে থাকব, তোমার হাতে লাঠিটি নিয়ে এটি মিশরের উপরে ধরো, তুমি যা কিছু প্রার্থনা করবে তা করা হবে। ঠিক আছে, সম্ভবত কোন যাজক বলেছেন বাজে কথা, কিন্তু যখন তারা এর প্রকৃত ঘটনা দেখতে পেল, বাস্তবায়িত হল, তারা এটি আর ধরে রাখতে পারেনি। তারা জানত যে তাকে ঈশ্বরের কাছ থেকে পাঠানো হয়েছে। তারপর যদি মোশি বলেন তিনি তা দেখেছেন এবং এটি সত্য বলে সাক্ষ্য দেন, তাহলে ঈশ্বর বাধ্য, যদি সেটি সত্য হয়, সে ব্যক্তির বাক্য সত্যকে চিহ্নিত করতে এবং প্রমাণ করার জন্য যে সেটি সত্য। যদি যীশু খ্রিস্ট সেখানে দাঁড়িয়ে পড়েন সেই সময়ে, অদ্বয় এই বাক্য তোমাদের সম্মুখে পূর্ণ হইল, ঈশ্বর সেই বাক্যকে বাস্তবায়িত করতে বাধ্য। আমরা আজ রাতে এখানে দাঁড়িয়ে বলি যে যীশু খ্রিস্ট কাল, আজ এবং অনন্তকাল একই। ঈশ্বর এটা প্রমাণ করতে বাধ্য, কারণ এটা তার বাক্য। এখন এটা কি করে, সেটি করার জন্য বিশ্বাস লাগে। এটা বিশ্বাস করার জন্য বিশ্বাস লাগে, তার বাক্য বিশ্বাস করার মাধ্যমে যে এটি সত্য। লক্ষ্য করুন কি ঘটেছিল, যখন মোশি সন্তানদের এবং যারা তাকে অনুসরণ করেছিল তাদের বাইরে নিয়ে এসেছিলেন। যারা অনুসরণ করেনি তারা মিশর থেকে যায়, কিন্তু যারা মোশিকে অনুসরণ করেছিল, যখন তারা লোহিত সাগর থেকে বেরিয়ে আসে এবং প্রান্তরে চলে আসে, তখন ঈশ্বর সিনাই পর্বতে নেমে আসেন। সেই আগুনের স্তম্ভটি পুরো পর্বতকে আগুন দ্বারা বেষ্টিত করে ফেলে, আর সেখান থেকে একটি রব বেরিয়ে আসে, আর ঈশ্বর 10টি আজ্ঞা প্রদান করেন। মোশি লোকদের সামনে সেখানে গিয়ে বলতে পারতেন, আমি তোমাদেরকে যে বাক্য বলেছি তাহার ভববাদী রূপে আজ পূর্ণ হয়েছে। আমি তোমাদের বলেছি যে ঈশ্বর আমার সাথে দেখা করেছিলেন সেখানে একটি জ্বলন্ত ঝোপের মধ্যে আগুনের স্তম্ভে, আর তিনি বললেন এটা একটি চিহ্ন হবে, তুমি সেই লোকদের আবার এই স্থানে ফিরিয়ে আনবে, আর সেখানে ঈশ্বর আছেন সেই একই আগুনের স্তম্ভে, আমি তোমাদের বলেছিলাম তিনি সেখানে ছিলেন পাহাড়ের ঠিক উপরে। অদ্য এই ভবিষ্যৎবাণী পূর্ণ হইল, এখানে তিনি প্রমাণ করতে এসেছেন যে আমি যা বলেছি তা সত্য। ঈশ্বর আমাদের এইরকম আরো পুরুষদের দিন, যারা সৎ এবং আন্তরিক এবং সত্য কথা বলতে পারেন, যাতে সর্বশক্তিমান ঈশ্বর প্রমাণ করতে পারেন যে তার বাক্য এখনো সত্য। তিনি গতকাল এবং সর্বদা একই আছেন, কেন তিনি এটা করবেন না? তিনি এটা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। যিহোশুয়া হয়তো একই কথা বলেছিলেন যেদিন তিনি কাদেশ বর্নেয়াতে ফিরে আসেন, যেখানে তারা প্রান্তরে এতদূর ভ্রমণ করেছিলেন। তারা সন্দেহ করেছিল যে ভূমিটি সেই ধরনের ভূমি কিনা যা ঈশ্বর বলেছিলেন যে এটি হবে, কিন্তু ঈশ্বর তাদের বলেছিলেন যে এটি একটি উত্তম দেশ, সেখানে দুধ এবং মধু প্রবাহিত হয়। আর যিহোশুয়া এবং কালেব শুধুমাত্র দুজন ছিলেন যারা এটি বিশ্বাস করেছিলেন। বাকি দশ জনের মধ্যে যখন তারা ফিরে আসেন, তাদের কাছে প্রমাণ ছিল, তাদের কাছে একগুচ্ছ আঙ্গুর ছিল যা কেবল দুজন শক্তিশালী লোক বহন করতে পারে। যিহোশুয়া এবং কালেব ঠিক সেখানে দাঁড়িয়ে বলতে পারতেন, আজ এই শাস্ত্রীয় বাক্য পূর্ণ হইল, এখানে প্রমাণ রয়েছে যে এটি একটি উত্তম দেশ নিশ্চিত। কেন? সেখানে প্রমাণ ছিল যে এটি একটি উত্তম ভূমি। আপনি মিশরে এই ধরনের জিনিস কোথায় পাবেন? সেখানে এমন কোন স্থান ছিল না, কিন্তু আজ এই শাস্ত্র পূর্ণ হয়েছে। তিনি একই কথা বলতে পারতেন যখন তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন আর বলেছিলেন যে জিরিহোর দেওয়াল পড়ে যাবে যখন তারা দিনে সাতবার সাত দিন সাতবার প্রদক্ষিণ করবে, আর যখন তারা শেষবারের মতো প্রদক্ষিণ করেন দেয়াল পড়ে যায়। যিহোশুয়া উঠে দাঁড়িয়ে বলতে পারতেন, আজ প্রভুর প্রধান অধিনায়ক যিনি আমাকে কয়েক সপ্তাহ আগে বলেছিলেন যে এটা এরকম হতে চলেছে, আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। সেখানে দেওয়াল মাটিতে সমতল হয়ে পড়ে রয়েছে, চলো আমরা এটা নিয়ে নিই, এটা আমাদের জন্য, আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। কত চমৎকার! ঈশ্বরের লোকেরা সঠিক বিষয়গুলির পক্ষে দাঁড়িয়েছেন। ইসরায়েল নদীর ধারে যখন তারা দেশটি অধিকার করেছিল এগিয়ে যায়, কিভাবে তারা এটা করতে যাচ্ছে, এটি এপ্রিল মাস, বন্যা নেমে আসছে কারণ তুষার গলে যাচ্ছে ইহুদিয়াতে। ও কি একজন মূর্খ সেনানায়ক দেখে মনে হয়েছিল যেমন ঈশ্বর ছিলেন, তার লোকদের সেখানে নিয়ে আসার জন্য এপ্রিল মাসে, যখন জর্দন নদী আগের চেয়ে অনেক উপর দিয়ে বয়ে যাচ্ছিল কখনো কখনো। আমি এখানে থামতে পারি যদি আমার কাছে সময় থাকে আপনাদের একটি ছোট পরামর্শ দেওয়ার জন্য। কখনো কখনো আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন, অথবা আপনি একটি রোগে আক্রান্ত হতে পারেন। আপনি মনে করেন, কেন আমি একজন খ্রিস্টান হয়ে আমার সঙ্গে এইভাবে হবে, কেন আমি এইভাবে বসে থাকবো যদি আমি একজন খ্রিস্টান হই? কখনো কখনো ঈশ্বর বিষয়গুলি এত অন্ধকার হতে দেন যে আপনি উপরে আশেপাশে বা অন্য কোথাও দেখতে পান না, আর তারপর তিনি এসে আপনার জন্য এর মধ্যে দিয়ে একটি পথ তৈরি করেন যেন আপনারা বলতে পারেন অদ্বয় এই শাস্ত্রীয় বচন পূর্ণ হচ্ছে যা তিনি করবার প্রতিজ্ঞা করেছিলেন। তিনি ইব্রীয় শিশুদের ঠিক আগুনের চুল্লিতে যেতে দিয়েছিলেন। তারা বলেছিল, আমাদের ঈশ্বর এই চুল্লির আগুন থেকে আমাদের উদ্ধার করতে সক্ষম, কিন্তু তা সত্ত্বেও আমরা আপনার মূর্তির কাছে মাথা নত করব না। যখন তারা সেখান থেকে বেরিয়ে আসে তখন তাদের গায়ে চুল্লির গন্ধ ছিল না, বরং তাদের উপরে তারা বলতে পারত অদ্বয় এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল। দানিয়েল যখন সিংহের গর্ত থেকে বেরিয়ে আসেন তখন তিনিও একই কথা বলতে পারতেন। যোহন বাপ্তাইজক 400 বছর ধর্মযাজকীয় শিক্ষার পর, আশ্চর্যের কিছুই নেই যে সেই সময়ে মণ্ডলী একটি বিশৃঙ্খলার মধ্যে ছিল। যখন তিনি প্রান্তরে দেখা দিয়েছিলেন জর্দন নদীর তীরে, তিনি ঠিক সেখানে দাঁড়িয়ে থাকতে পারতেন যেমন তিনি করেছিলেন, আর বলতে পারতেন অদ্বয় এই শাস্ত্রীয় বচন যিশাইয় 40 পূর্ণ হইল। আমি এখানে থামতে পারি এবং সেই বৃদ্ধ যাজক আমাকে যা বলেছিলেন তা আপনাদের বলতে পারি। বললেন, পুত্র, তুমি কখনোই সেই বার্তা শেষ করনি। আমি বললাম, স্থির থাকুন। তিনি বললেন, আপনি বলতে চাচ্ছেন যে প্যান্টিকোস্টালরা এটা দেখেন না? আমি বললাম, না। তিনি বললেন, আমি এটা দেখতে পাচ্ছি, আর একজন ক্যাথলিক যাজকও। আহা! তিনি বললেন, তুমি কেন এগিয়ে যাওনি? আমি বললাম, স্থির থাকুন। তিনি বললেন, ঈশ্বরের মহিমা, আমি এটা দেখতে পাচ্ছি। আর সেই সময় পবিত্র আত্মা তার বোনের উপরে নেমে আসেন, সেখানে সভাতে বসেছিলেন, আর তিনি উঠে দাঁড়ালেন, অন্য ভাষায় কথা বললেন, আর আমি এবং সেই যাজক যে বিষয়ে কথা বলেছিলাম মঞ্চে তার ব্যাখ্যা দিলেন। পুরো মণ্ডলী পুরো স্থান জুড়ে গর্জে উঠল। গত সপ্তাহে অথবা গত সপ্তাহে ওরাল রবার্টস এর সম্মেলনে যোগদান করা হয়েছিল এবং সম্মেলনের আলোচনা ছিল কিভাবে সেই যাজক পবিত্র আত্মার অধীনে বসে সেখানে একজন মহিলার মাধ্যমে প্রকাশিত হয়েছিলেন, আর বোন, আমি বিশ্বাস করি এটি তিনি ছিলেন। সেখানে প্ল্যাটফর্মে কি ঘটছিল আর সেই জিনিসটি প্রকাশ করেন যা আমরা লুকিয়ে রেখেছিলাম। আমরা যে সময়ে বাস করছি আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। আজ সন্ধ্যার আলো এসেছে আর আমরা এটি দেখতে ব্যর্থ হই। লক্ষ্য করুন, যোহন বলেছেন, আজ আমি প্রান্তরে ক্রন্দনকারী রব, যেমন ভববাদী যিশাইও বলেছেন, প্রভুর জন্য পথ প্রস্তুত করো। তারা এটা বুঝতে পারেনি। বলুন, ও আপনি যিশু, আপনি খ্রিস্ট? বরং তিনি বলেছিলেন, আমি খ্রিস্ট নই, তিনি বলেছিলেন, আমি তার জুতা খুলে দেওয়ার যোগ্য নই, কিন্তু তিনি বললেন তিনি আপনাদের মধ্যে কোথাও দাঁড়িয়ে আছেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে তিনি সেখানে থাকবেন, তিনি তার সময়ে থাকবেন, কারণ ঈশ্বর তাকে বলেছিলেন যে তিনি মসিহের পরিচয় করিয়ে দেবেন। একদিন এক যুবক সেখান দিয়ে হেঁটে যাচ্ছিল, আর তিনি তার উপরে একটি দীপ্তির মতো দেখতে পেলেন, একটি চিহ্ন, আর তিনি চিৎকার করে বললেন, দেখো ঈশ্বরের মেষ শাবক, আজ এই শাস্ত্রীয় বচন তোমাদের সম্মুখে পূর্ণ হইল। নিশ্চিতভাবে প্যান্টিকোস্টের দিনে যেভাবে পিতর উঠে দাঁড়িয়েছিলেন এবং তাদের শাস্ত্র উদ্ধৃত করেছিলেন, জোয়েল 2:38, যখন তারা সবাই হাসছিল, সেই লোকেরা তারা নিজেদের ভাষায় কথা বলতে পারত না, তারা দ্রুত অস্পষ্ট অন্য কিছু কথা বলছিল। বাইবেল বলেছে বিভাজিত জিহোবা, ক্লোভেন হলো একটি বিভাজিত জিহোবা, কিছু বলে না, শুধু দ্রুত অস্পষ্ট কথা বলে, একদল মাতাল মানুষের মতো ছুটে বেড়ানো। তারা সবাই বলেছিল, ঠিক আছে এই লোকেরা মাতাল, তাদের দিকে দেখুন, দেখুন তারা কেমন আচরণ করছে, নারী ও পুরুষরা তারা উচ্ছৃঙ্খল। সেই দিন সেই ধর্মীয় দলটি বলেছিল, পিতর তাদের মাঝখানে দাঁড়িয়ে বললেন, হে ভাতৃগণ, তোমরা যারা জেরুসালামে বসবাসকারী এবং তোমরা যারা ইহুদিয়াতে বসবাসকারী, তোমরা জ্ঞাত হও যে ইহারা মাতাল নহে, যেমন আপনারা মনে করেন, দিনের তৃতীয় প্রহর হইয়াছে। কিন্তু ভাববাদী জোয়েলের দ্বারা এই কথা বলা হয়েছিল, শেষকালে আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা শেষণ করিব, অদ্বৈ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল। অবশ্যই লুথার সঠিক সময়ে ছিলেন, ওয়েসলি সঠিক সময়ে ছিলেন, প্যান্টিকোস্ট সঠিক সময়ে ছিল, শৃঙ্খলার বাইরে কিছুই ছিল না। এখন আমি আপনাকে আজকের জন্য প্রতিশ্রুত বাক্যের সাথে আমরা এখন যে যুগ এবং সময়ে বাস করছি তা বিবেচনা করতে বলছি। যদি অন্য যুগে পুরুষরা বলতে পারে অদ্বৈ এই শাস্ত্রীয় বচন, অদ্বৈ এই শাস্ত্রীয় বচন, তাহলে আজকের জন্য শাস্ত্রীয় বচন সম্পর্কে কি, এই সময়ের জন্য কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোন সময়ে বাস করছি, যখন ঘড়ির কাঁটা বাজছে, বৈজ্ঞানিক ঘড়ি, মধ্যরাত থেকে 3 মিনিট বাকি রয়েছে, বিশ্ব ধাক্কা খেয়েছে, গির্জা দুর্নীতির বিছানায় রয়েছে, তারা কোথায় দাঁড়িয়ে আছে কেউ জানে না। এটা দিনের কোন সময়, এই দিনের জন্য শাস্ত্র কি বলে, মণ্ডলীর অবস্থা অথবা আজ মণ্ডলীর অবস্থা বিষয়ে, বিশ্ব রাজনীতি, আমাদের বিশ্ব ব্যবস্থা যতটা পচে যাওয়া সম্ভব ঠিক ততটা পচে গেছে। আমি একজন রাজনীতিবিদ নই, আমি একজন খ্রিস্টান, রাজনীতি নিয়ে আমার কোনো কাজ নেই, কিন্তু আমি শুধু বলতে চাই তারা উভয় দিকে পচে গেছে। আমি একবার ভোট দিয়েছি, সেটা খ্রিস্টের জন্য ছিল, আমাকে জিততে হবে। শয়তান আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আর খ্রিস্ট আমাকে ভোট দিয়েছেন, আমি কোথায় ভোট দিব তার উপর নির্ভর করে। আমি আনন্দিত যে আমি এটা তার উপর দিয়েছি, বিশ্বকে যা খুশি বলতে দিন, আমি এখনো বিশ্বাস করি যে তিনি কাল আজ এবং অনন্তকাল একই, তিনি এটা প্রমাণ করবেন, তিনি অবশ্যই করবেন, অবশ্যই। অপরাধ বৃদ্ধি, কিশোর অপরাধ, আমাদের জাতির দিকে দেখুন, একসময় পৃথিবীর পুষ্প ছিল, আমাদের বিশাল গণতন্ত্র সেখানে গঠিত হয়েছিল স্বাধীনতার ঘোষণার সময়, এবং স্বাধীনতার ঘোষণা স্বাক্ষরিত হয়েছিল, আর আমাদের একটি গণতন্ত্র ছিল, আর আমাদের পূর্বপুরুষরা তারা যা করেছিলেন, আমাদের একটি উত্তম জাতি ছিল, কিন্তু সে এখন পচে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, আর কাঁপছে, আর বিলীন হয়ে যাচ্ছে, আর লোকেদের কাছ থেকে কর নেওয়ার চেষ্টা করছে, অর্থ সংগ্রহ করার জন্য, যাতে অপরদিকে দেওয়া যায়, তাদের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব কেনার জন্য তারা এটা আমাদের মুখে ফিরিয়ে দিচ্ছে। একটি বিশ্বযুদ্ধ, 2টি বিশ্বযুদ্ধ, তবুও একটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে চলছে। অবশ্যই রাজনীতি পচে গেছে, কলুষিত, তলানি পর্যন্ত পচে গেছে, ঠিক যেমন মথিলিখিত সুসমাচার 24 বলে যে হবে, জাতি জাতির বিরুদ্ধে, রাজ্য রাজ্যের বিরুদ্ধে, এই সব বিষয় ঘটবে। এখন এটা বিবেচনা করা যাক, ঠিক আছে। আরেকটি বিষয় লক্ষ্য করুন, বৈজ্ঞানিক গবেষণা বৃদ্ধি। এখন এক সময় শুধু একজন, আমার পিতামহ আমার ঠাকুমাকে দেখতে গিয়েছিলেন একটি গরুর গাড়িতে করে, এখন এটি একটি জেট প্লেন অথবা এমনকি একটি কক্ষপথ বাতাসে, মহাকাশে, এটা বিশাল। কিভাবে, কে এটা বলেছেন? দানিয়েল 12:4 বলে, শেষ কালে জ্ঞান বৃদ্ধি পাইবে। আমরা যে সময়টিতে বাস করছি তা আমরা দেখি। এখন লক্ষ্য করুন পৃথিবীর অবস্থা, বিজ্ঞানের অবস্থা, আর আবার লক্ষ্য করুন আজ আমাদের শিক্ষা ব্যবস্থায়। এখন এটা অস্বীকার করার চেষ্টা করবেন না। আমার কাছে সংবাদপত্রের টুকরো রয়েছে, আমাদের বিদ্যালয়ে যৌনতা শেখানো হয়, অল্প বয়সী ছাত্রদের একে অপরের সাথে যৌন সম্পর্ক স্থাপন করার জন্য, তারা পৃথিবীতে সঙ্গম করতে পারে কিনা তা দেখার জন্য। হ্যাঁ মহাশয়, আমাদের যাজকত্বের বিষয় কি? আজ রাতে আমি কাগজ থেকে একটি টুকরো নিয়ে এসেছি, লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ায়, যেখানে একদল যাজক, ব্যাপটিস্ট এবং প্রেসবিটেরিয়ান সেবক একদল সমকামীকে নিয়ে এসে সমকামী অনুশীলন করেছেন। এই বলে যে তারা তাদের ঈশ্বরের জন্য জয় করার চেষ্টা করছে, যখন সেটি এই সময়ের অভিশাপের মধ্যে একটি, একজন সদমীয়, এমনকি আইন তাদের গ্রেপ্তার করেছিল। এখন আমরা কোথায় আছি? আমাদের পুরো ব্যবস্থা আমাদের অধীনে থেকে পচে গেছে। আমি দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে সমকামীদের বৃদ্ধি গত বছরের তুলনায় 20-30% বেড়েছে। সেটা ভাবুন, পুরুষ পুরুষের সঙ্গে বসবাস করে, ঠিক যেমন তারা সদমে করেছিল। অপরাধ বৃদ্ধি, কিশোর অপরাধ, আমরা কোন সময়ে বাস করছি? আজ এই ভবিষ্যৎবাণীর বাক্য পূর্ণ হয়েছে। ধর্মীয় জগৎ, মণ্ডলী, স্বয়ং মণ্ডলী, বাইরে আহ্বান করা মণ্ডলী, যাকে আমরা বলি বাইরে আহূত মণ্ডলী, শেষ মণ্ডলীর যুগ, প্যান্টিকোস্টাল মণ্ডলীর যুগ, এটা কোথায়? এটা লাইদিকিয়ায়, যেমন শাস্ত্র বলে। আজ তারা সকল নিষেধ ভেঙে দিয়েছে। তাদের মহিলারা অর্ধেক পোশাক পরিহিত, তাদের পুরুষেরা, এটি একটি ভয়ঙ্কর বিষয়। তাদের ডিকন বোর্ডে কেউ কেউ 3 বা 4 বার বিয়ে করেছে ইত্যাদি। তারা হতাশ করেছে এবং দুর্নীতি নিয়ে এসেছে, কারণ তারা পরিষদে বসেছে এবং বিশ্বের সাথে স্থান করে নিয়েছে। আর আজ তারা আরো ভালো ভবন বানিয়েছে যা তাদের আগে ছিল। কিছু জায়গায় তাদের মধ্যে একটি $50 মিলিয়ন একটি অডিটোরিয়াম তৈরি করেছে, $50 মিলিয়ন। প্যান্টিকোস্টালরা এটি একটি কোণে ছিল 25 বছর আগে, একটি খঞ্জনি বাজানো হতো বলেছিল আমরা, কারণ শাস্ত্র বলেছে, প্রকাশিত বাক্য 3, আপনি ধনবান বলেন, আমি ধনবান, আমি রানী হয়ে বসে আছি, আমার কিছুই প্রয়োজন নেই। আর তুমি জানো না যে তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। আজ এই শাস্ত্রীয় বচন আপনাদের দৃষ্টিতে পূর্ণ হয়েছে। আমেন। আমেন মানে তাহাই হোক। আমি নিজেকে আমেন বলছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি বিশ্বাস করি এটা সত্য। আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। প্যান্টিকোস্টাল মণ্ডলী লাইদিকিয়াস্ত অবস্থায় রয়েছে। ও যখন সঙ্গীত বাজে তখন তারা লাফিয়ে উঠে আর চিৎকার করে, আর এভাবেই করতে থাকে যখন সঙ্গীত বাজানো বন্ধ হয়ে যায়, অথবা সেই তালের সঙ্গীত তাদের মধ্যে কেউ সেটি বাজায় এবং এটিকে খ্রিস্টীয় বলে। আর যখনই সেটা বন্ধ হয়ে যায় তখন গৌরব চলে যায়। হ্যাঁ, যদি এটি ঈশ্বরের প্রকৃত প্রশংসা হতো তাহলে পৃথিবীতে পর্যাপ্ত বাসী নেই এবং পর্যাপ্ত শক্তি নেই এটি বন্ধ করার জন্য। যখন এটি সত্যি ঈশ্বরের কাছ থেকে আসে তখন প্রহার করার জন্য সঙ্গীত লাগে না, এটির উপর ঈশ্বরের আত্মা নেমে আসে, সেটাই এটা করে থাকে। আর তারা এটা ভুলে গেছে, কারণ তারা পবিত্র আত্মার দানকে শ্রেণীবদ্ধ করেছে। প্রাথমিক প্রমাণ অন্য ভাষায় কথা বলা, আর আমি শয়তান এবং ডাইনিদের অন্য ভাষায় কথা বলতে শুনেছি। পবিত্র আত্মা হলো আপনার মধ্যে ঈশ্বরের বাক্য, যা সেই বাক্যকে গ্রহণ করার মাধ্যমে নিজেকে চিহ্নিত করে। এর বাইরে এটি পবিত্র আত্মা হতে পারে না। যদি এটি বলে যে এটি পবিত্র আত্মা এবং বাইবেলের একটি বাক্য অস্বীকার করে, তবে এটি পবিত্র আত্মা হতে পারে না। আপনি বিশ্বাস করুন বা না করুন, এটাই প্রমাণ। আরেকটি মহান চিহ্ন লক্ষ্য করুন, ইহুদিরা তাদের স্বদেশে রয়েছে, তাদের নিজস্ব জাতি, তাদের নিজস্ব অর্থ, জাতিসংঘের সদস্য, তাদের নিজস্ব সেনাবাহিনী তৈরি করেছে, তারা সবকিছু পেয়েছে, তারা তাদের জন্মভূমিতে চলে এসেছে, যার বিষয়ে যিশু বলেছেন, ডুমুর গাছের দৃষ্টান্ত শিখুন, তারা সেখানে চলে এসেছে, ঠিক তাদের দেশে ফিরে এসেছে। আজ এই বাক্য পূর্ণ হয়েছে, ইহুদিরা তাদের স্বদেশে চলে এসেছে। আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে, লাইদিকিয়া মণ্ডলীর যুগ। আজ এই শাস্ত্রীয় বচন মতি 24 পূর্ণ হয়েছে, পৃথিবী কলুষিত হয়েছে, সমগ্র বিষয় জাতি জাতির বিরুদ্ধে, বিভিন্ন স্থানে ভূমিকম্প, বড় ঘূর্ণিবায়ু নেমে আসছে, জাতিকে কাঁপাচ্ছে ইত্যাদি, সর্বত্র মহাবিপর্যয়। আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। এখন আমরা বিশ্বের অবস্থা খুঁজে পেয়েছি। আমরা দেখি যেখানে মণ্ডলী, স্বাভাবিক সংগঠন, ধর্ম সম্প্রদায়, আমরা দেখি তারা কোথায় আছে, আমরা দেখি জাতিগুলো কোথায় আছে, আর আমরা দেখতে পাই যে আজ এই প্রতিশ্রুতিগুলি পূর্ণ হয়েছে। এখন কিন্তু এই সময়ে একটি উত্তম বিষয় আসতে চলেছে, আব্রাহামের রাজবংশ। তিনি ঠিক তাই হবেন, প্রতিশ্রুত রাজপুত্রের একজন রাজবধূ হবেন। যেমন আমি গত রাতে বলেছিলাম, এটি একটি প্রাকৃতিক বীজ হবে না, এটি একটি আধ্যাত্মিক বীজ হবে। সেখানে একজন আধ্যাত্মিক বধূকে উঠতে হবে, যিনি আব্রাহামের রাজপুত্রের রাজকীয় বিশ্বাসে রাজবংশ হবে। তাকে শেষ সময়ে দৃশ্যে আসতে হবে, আর সময় ও স্থান একটি প্রতিশ্রুতি যা তাকে দেওয়া হয়েছে। মালাকি 4 অনুসারে একটি শাস্ত্র, সেখানে একটি বার্তার উত্থাপন হবে যা লোকদের হৃদয়কে নাড়া দিয়ে পুনরায় প্রেরিত পিতাদের কাছে ফিরিয়ে আনবে। সেখানে দৃশ্যে একজনকে উঠতে হবে, এলিয়ের শক্তিতে, যিনি দৃশ্যে আসবেন, একজন ব্যক্তি প্রান্তর থেকে বেরিয়ে আসবেন, এবং তার কাছে একটি বার্তা থাকবে যা সরাসরি বাক্য নিয়ে যাবে। এটাই সেই সময় যেখানে আমরা বাস করছি। তারপর এখন বিবেচনা করুন, আমি এই সময়ে আপনাদের জিজ্ঞাসা করছি, আপনারা এখানে জেফারসনভিলের লোকেরা 1933 সালে সেই অতি প্রাকৃত আলো যা নদীর উপর নেমে এসেছিল সেই দিন যখন আমি যীশু খ্রিস্টের নামে 500 লোককে বাপ্তিস্ম দিচ্ছিলাম প্রায় 20 বছর বয়সী বালক হয়ে, এটা কি বলেছিল জেফারসনভিলে? সেখানে স্প্রিং স্ট্রিটের পাদদেশে সেখানে কি ছিল যখন কুরিয়ার জার্নাল, আমি বিশ্বাস করি এটা লুইসভিল হেরাল্ড ছিল, এর নিবন্ধটি লিখেছিলেন, এটি অ্যাসোসিয়েট প্রেস পেরিয়ে কানাডায় চলে যায়। 1933 সালে কানাডায় ডাক্তার লি হেল কাগজ থেকে এটি কেটে ফেলেন। যখন আমি আমার সপ্তদশ ব্যক্তিকে বাপ্তিস্ম দিচ্ছিলাম এই সাক্ষীর অধীনে, আর বাকি কাহিনীটি আপনারা জানেন, আর যখন আমি সেখানে দাঁড়িয়ে সপ্তদশ ব্যক্তিকে বাপ্তিস্ম দিচ্ছিলাম তখন স্বর্গ থেকে একটি আলো নেমে আসে, সেখানে উপরে জলজল করতে থাকে স্বর্গ থেকে পড়ে যাওয়া তারার মতো। একটি রব বলেন, যেমন যোহন বাপ্তিস্ম দাতাকে খ্রিস্টের প্রথম আগমনের পূর্বাভাস দেওয়ার জন্য পাঠানো হয়েছিল, তোমার বার্তা তাহার দ্বিতীয় আগমনের পূর্বে সমস্ত জগতে প্রচারিত হইবে। আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। আজ ঈশ্বর এটা প্রতিশ্রুতি দিয়েছেন। কি হয়েছে? আজ এটি বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। আর যখন ঈশ্বর সেখানে নেমে এসে বলেছিলেন যে যখন আমি ছোট বালক ছিলাম একটি জ্বলন্ত ঝোপের মধ্যে, অথবা সেখানে একটি ঝোপে আগুনে, আগুনের স্তম্ভ সহ এখানে ইউটিকা পাইকের ওয়াথেনের জায়গায় সেখান থেকে জল আনছিলাম, সেই শস্যগার থেকে চাঁদের আলো পর্যন্ত, আপনারা এর সত্যতা জানেন। তিনি বলেছিলেন, তুমি কখনোই ধূমপান করবে না, মদ্যপান করবে না, অথবা তোমার শরীরকে অশুচি করবে না, কারণ যখন তুমি বড় হবে তখন তোমার জন্য একটি কাজ রয়েছে। আমি সেটি সত্য বলে সাক্ষ্য দিচ্ছি যে আমি এটা দেখেছি। আর ঈশ্বর যেমন তিনি মসির সঙ্গে করেছিলেন, সেখানে মণ্ডলীর সামনে কথা বলেছিলেন, এটাই সত্য। আজ এই শাস্ত্রীয় বচন আপনাদের মধ্যে পূর্ণ হয়েছে। বিচক্ষণতা সম্পর্কে তিনি কি বলেছেন দেখুন, এবং এটি কেমন হবে, তাদের উপর হাত রাখা থেকে শুরু করে হৃদয়ের গোপন কথা ব্যক্ত করা পর্যন্ত, আজ এই শাস্ত্রীয় বচন আমাদের চোখের সামনে পূর্ণ হয়েছে। এই প্রতিশ্রুতিগুলি যা করা হয়েছিল, লক্ষ্য করুন, এই সকল প্রতিশ্রুতি প্রতিশ্রুতির ঈশ্বর দ্বারা প্রমাণিত এবং পূর্ণ হয়েছে। দেখুন, আজ রাতে ওয়াশিংটন ডিসিতে ঝুলছে প্রভুর দূতের ছবি। জর্জ জে লেসি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের জন্য এফবিআই আঙ্গুলাঙ্ক এবং নথির প্রধান হিউস্টন টেক্সাস থেকে এটি পরীক্ষা করে বলেছেন, এটাই একমাত্র অতি প্রাকৃত সত্তা যার ছবি সারা পৃথিবীতে কখনো তোলা হয়েছে। তার জানা উচিত তিনি বিশ্বের সেরা এই কাজের জন্য। লক্ষ্য করুন, সেখানে এটি ঝুলে আছে সত্য হিসাবে, সেই একই আগুনের স্তম্ভ যা ইসরায়েলকে প্রান্তরে নিয়ে গিয়েছিল, এটি আজ নেতৃত্ব দিচ্ছে একই ধরনের একটি বার্তা, মিশর থেকে বেরিয়ে এসো। অদ্বয় এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। তিনি যে বার্তা দিয়েছেন তা আপনারা জানেন। টিউশনের দর্শনটি দেখুন, 3 বছর আগে যখন এখানে রাস্তায় দাঁড়িয়েছিল, যখন তার 5 বছর আগে তিনি বলেছিলেন, যেদিন সেই নগরটি সেই দ্বারের সম্মুখে একটি কিল মেরে দেয়, নিজেকে পশ্চিমের দিকে ঘুরিয়ে নাও, আমার ট্যাবারনাকেলের লোকেরা যারা এখানে আছেন, সেই সময় সেটা ঠিক। আর যেদিন মহাশয় গোয়েন্স আর তারা সেখানে ছিলেন আর সেই কিলটি নামিয়ে দিয়েছিলেন, আমি স্ত্রীকে বললাম এই বিষয়ে কিছু আছে, সে বলল সেটা কি, আর আমি ভিতরে গিয়ে আমার ছোট্ট বইয়ের দিকে তাকালাম, সেখানে এটা ছিল। আর তার পরের দিন সকাল 10টায় সেখানে বসে আমার ঘরে প্রায় 10টার সময় প্রভুর দূত নেমে আসেন। তিনি বললেন, টিউশনে যাও, আপনি টিউশনের উত্তর পূর্বে থাকবেন, আর সেখানে 7 জন সর্বদূত এক দলে আসবেন যারা আপনার চারপাশে সমগ্র পৃথিবীকে কাঁপিয়ে দেবে। আর বললেন, সেখান থেকে আপনাকে বলা হবে। কতজন এটা মনে রেখেছেন, এখানে এটা ঘটার পূর্বে আজ রাতে এই ভবনে পুরুষরা বসে আছেন, যখন এটি ঘটেছিল তখন ঠিক সেখানে দাঁড়িয়েছিলেন। আর বললেন, সমগ্র বাইবেলের গোপন রহস্যের সপ্ত মুদ্রা খুলে যাবে এবং প্রকাশিত বাক্য 10 পূর্ণ করবেন, যেমন সপ্তম দূতের বার্তায় এই বিষয়গুলি ঘটতে পারে। আজ এই শাস্ত্রীয় বচন আমাদের চোখের সামনে পূর্ণ হয়েছে। আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। গত বছর একই জায়গায় দাঁড়িয়ে এখানে মিস্টার রুড আর আমি পাহাড়ের উপরে যাচ্ছিলাম, এক ধরনের সকার্ত হয়ে তার স্ত্রী অসুস্থ হওয়ার জন্য পবিত্র আত্মা বললেন, সেখানে পড়ে থাকা একটি পাথর তুলে নিন, এটি বাতাসে নিক্ষেপ করুন, যখন সেটি নেমে আসে তখন বলুন, সদাপ্রভু এই কথা কহেন, পৃথিবীতে বিচার আঘাত করবে, তাকে বলুন যে তিনি আগামী কয়েক ঘন্টার মধ্যে ঈশ্বরের হাত দেখতে পাবেন। আমি মহাশয় উঠকে বললাম, আজ রাতে উপস্থিত আছেন, আর আমি অনুমান করি পুরুষদের মধ্যে 8 বা 10 জন অথবা 15 জন। যখন এটা ঘটেছিল তখন তারা সেখানে ছিলেন পরের দিন সকালে, যেখানে প্রভু একটি ঘূর্ণবায়ুতে নেমে আসেন এবং আমাদের চারপাশে পাহাড়টি বিদীর্ণ করে ফেলেন এবং গাছের শীর্ষগুলি কেটে ফেলে 3টি বিস্ফোরণ ঘটিয়ে বলেন, বিচার পশ্চিম উপকূলের দিকে যাচ্ছে। এর 2 দিন পর আলাস্কায় প্রায় পৃথিবীর নিচে ডুবে যায়, আর তখন থেকে উপকূলের এদিকে ওদিকে সেই আধ্যাত্মিক পর্দার বিরুদ্ধে ঈশ্বরের বিচার উদ্গিরণ হচ্ছে। সেখানে একটি লোহার পর্দা রয়েছে, সেখানে একটি বাঁশের পর্দা রয়েছে এবং সেখানে একটি পাপের পর্দা রয়েছে। সভ্যতা সূর্যের সঙ্গে ভ্রমণ করেছে, সেরূপ সুসমাচারও করেছে, তারা পূর্ব থেকে এসেছে এবং পশ্চিমে চলে গেছে, যেমন সূর্য যায় আর এখন এটা পশ্চিম উপকূলে, এটি আর যেতে পারে না, যদি এটি আরো এগিয়ে যায় এটি আবার পূর্ব দিকে ফিরে আসবে। ভাববাদী বলেছিলেন, এমন এক দিন আসবে যাকে দিন অথবা রাত বলা যায় না, একটি হতাশজনক দিন, প্রচুর বৃষ্টি এবং কুয়াশা। কিভাবে একটি গির্জায় যোগদান করতে হয় বা একটি বইতে আপনার নাম লিখাতে হয় তা জানা যথেষ্ট, কিন্তু সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। একই সূর্য যা পূর্ব দিকে উদিত হল, সে একই সূর্য যা পশ্চিমে অস্ত যায়, আর একই ঈশ্বরের পুত্র যিনি পূর্বে এসেছিলেন এবং নিজেকে প্রমাণিত করেন, যেমন ঈশ্বর দেহে প্রকাশ হন, হলেন সে একই ঈশ্বরের পুত্র এখানে পশ্চিম গোলার্ধে, যিনি আজ রাতে মণ্ডলীর মধ্যে নিজেকে চিহ্নিত করছেন, কাল আজ এবং অনন্তকাল একই। পুত্রের সন্ধ্যার দীপ্তি এসেছে, আজ এই শাস্ত্রীয় বচন আমাদের সামনে পূর্ণ হয়েছে। এই অব্রাহামীয় যুগে আমরা কোথায় আছি? এই মহান সময়ে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা যে মহান সময়ে বাস করছি, সমস্ত দর্শন পূর্ণ হয়েছে। যখন আমাদের এখানে একজন ছোট সেবক বন্ধু, সহযোগী বোন মণ্ডলী জুনিয়র জ্যাকসনের বিষয় কি এক রাতে আমাদের কাছে ছুটে আসেন, আমি সেখানে বললেন, আমি একটি স্বপ্ন পেয়েছি ভাই ব্রানহাম, সেটা আমাকে বিরক্ত করছে, আমি সমস্ত ভাইদের একটি পাহাড়ের উপর একত্রিত হতে দেখেছি, আর বললেন, এই পাহাড়ের উপরে আপনি আমাদের শিক্ষা দিচ্ছিলেন, যে চিঠিগুলি লেখা হয়েছিল দেখে মনে হচ্ছিল কিছু অক্ষরে সেই সময়টি পাথরে খোদাই করা হয়েছিল, যখন আপনি এটি শেষ করলেন যা শেষ হয়েছিল আপনি আমাদের বললেন কাছে আসুন, আর আমরা সবাই জড়ো হয়ে গেলাম। বললেন, আপনি কোথাও থেকে এসে পৌঁছান, আর দেখতে অনেকটা আপনার কাছে একটি শাবল ছিল এবং এই ছোট্ট পিরামিডের শীর্ষে আঘাত করেন, আর যখন এটা হয়েছিল বললেন, গ্রানাইট শিলা যার উপর কোনো লেখা ছিল না, আর আপনি আমাদের বললেন এটা দেখার জন্য, আর আমরা সবাই দেখতে শুরু করলাম। বললেন, আমি মাথা ঘুরিয়ে দেখলাম আপনি পশ্চিম দিকে যাচ্ছেন, সূর্যাস্তের দিকে যতটা দ্রুত আপনি পারেন, এটা কতজনের মনে আছে? আর আমি সেখানে একটু দাঁড়িয়েছিলাম যতক্ষণ না পবিত্র আত্মা এটি প্রকাশ করেন। আমি বললাম, সম্পূর্ণ বাইবেল যতটা মানুষের কাছে প্রকাশিত হয়েছে ধার্মিকতা পবিত্রকরণের মাধ্যমে, পবিত্র আত্মার বাপ্তিস্ম, যিশুর নামে বাপ্তিস্ম এবং এই সমস্ত বিষয়গুলি প্রকাশিত হয়েছে, কিন্তু ভিতরে গোপনীয়তা লুকিয়ে আছে, কারণ বাইবেল সপ্ত মুদ্রা দিয়ে মুদ্রাঙ্কিত, এটা খুঁজতে আমাকে অবশ্যই সেখানে যেতে হবে। সেই সকালে যখন সেই 7 জন স্বর্গদূত নেমে এসে পৃথিবীতে বিস্ফোরণ ঘটালেন আর পাথরগুলি সর্বত্র উড়ে গেল, 7 জন স্বর্গদূত সেখানে দাঁড়িয়ে বললেন, জেফারসন ভিলে ফিরে যাও যেখান থেকে তুমি এসেছো, কেননা সপ্ত নিগূঢ়ত্বের সপ্ত মুদ্রা উন্মোচিত হইবে। আজ আমরা এখানে সর্পের বীজ বুঝতে পারছি, কিছু দিনের মধ্যে যদি ঈশ্বর চান আমরা বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের সঠিকতা বুঝতে পারবো, আর এই সমস্ত বিষয় যা ঈশ্বর খুলে দিয়েছেন, প্রতিটি মুদ্রা, জগৎ পত্তনের সময় থেকে রহস্যযুক্ত নিগূঢ় বিষয়গুলি, আর আমরা আনন্দে ছিলাম তার আশীর্বাদের উপস্থিতিতে, সেটা সত্য। আজ এই শাস্ত্রীয় বচন লাইফ ম্যাগাজিনে এর একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল, আলোর রহস্যময় বৃত্ত টুকশন এবং ফিনিক্সের উপর বাতাসে উঠে যায়, ঠিক একইভাবে যা আমি আপনাদের এটি ঘটার প্রায় 1 বছর আগে বলেছিলাম এটি কিভাবে হবে, এবং একটি ত্রিভুজের মতো। ছবিটি সেখানে গির্জায় ঝুলছে, যারা সেই পত্রিকাটি নিয়েছেন আপনাদের কাছে এটি আছে। সেখানে এটি ছিল ঠিক একই রকম ভাবে, তারা বলেছিল এটা 27 মাইল উঁচু এবং 30 মাইল জুড়ে। তারা এখনো বুঝতে পারেনি কি হয়েছিল। এটি রহস্যময় ভাবে আবর্ভূত হয় এবং রহস্যজনক ভাবে চলে যায়। ভাই ফ্রেড শোটম্যান, ভাই জিন নরমান এবং আমি সেখানে দাঁড়িয়ে তিনজন সাক্ষী, যেমন পাহাড়ের চূড়ায় পিতর, জাকব এবং জোহন সাক্ষ্য দেওয়ার জন্য সেখানে দাঁড়িয়ে এটা দেখেছেন যখন এটা ঘটেছিল আর এটা হতে দেখেছেন। সেখানে এটা আকাশে ঝুলন্ত অবস্থায়, এখন পর্যন্ত সেখানে আর্দ্রতা নেই, সেখানে আর্দ্রতা নেই অথবা কুয়াশা তৈরি করার মতো কিছুই নেই। কিভাবে তারা সেখানে আসতে পারে? এটি ঈশ্বরের দূতগণ তাদের বার্তা প্রদান করার পরে ফিরে যান। আজ সেই ভবিষ্যৎবাণী আমাদের সামনে পূর্ণ হয়েছে, আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে। দেখুন, সপ্ত মুদ্রা খোলা হয়েছে, ঘূর্ণিবায়ু পশ্চিম উপকূলে, এখন এটা হারিয়ে ফেলবেন না যেমন তারা সেখানে করেছিল। এখন আমাদের মনোযোগ আমাদের সময়ের একটু কাছাকাছি আজকের বিষয়ে, এবং আমরা যে সময় বাস করছি সে সম্পর্কে শাস্ত্র কি বলে। যিশু কথা বলছেন, আমার কাছে সেগুলি নেওয়ার সময় নেই, কিন্তু আমরা বন্ধ করার আগে আমি এটি নিতে চাই। যিশু বলেছেন লুক লিখিত সুসমাচার তার 17 অধ্যায়ে 30তম পদে, যিশু খ্রিস্ট স্বয়ং বাক্য। আপনি কি এটা বিশ্বাস করেন? যিশু খ্রিস্ট স্বয়ং বাক্য দেহ ধারণ করেছিলেন, বলেছেন শেষ সময়ের বাক্য কি হবে, জগতের শেষের চিহ্ন কি হবে। তিনি তাদের বলেছিলেন জাতি জাতির বিরুদ্ধে উঠবে, কিন্তু তিনি বলেছেন সদমের সময়ে যেমন হয়েছিল মনুষ্যপুত্রের প্রকাশের দিনেও তেমনই হইবে। এখন যিশু যখন পৃথিবীতে আসেন, তিনি 3 পুত্রের নামে এসেছিলেন, মনুষ্যপুত্র যিনি হলেন ভববাদী, ঈশ্বরের পুত্র এবং দাউদের পুত্র। এখন তিনি এখানে পৃথিবীতে বসবাস করেছিলেন, তিনি কখনো বলেননি যে তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। তিনি বলেছেন আমি মনুষ্যপুত্র, যিহোবা স্বয়ং জিসকেল এবং ভববাদীদের মনুষ্য সন্তান বলেছেন, কারণ তাকে একজন ভববাদী হিসাবে শাস্ত্র পূর্ণ করতে আসতে হতো। মোশি বলেছিলেন তোমার ঈশ্বর সদাপ্রভু আমার সাদৃশ এক ভববাদী উৎপন্ন করিবেন। এই কারণে তিনি সেখানে ঈশ্বরের পুত্র হতে পারেননি, কারণ তিনি মনুষ্যপুত্র ছিলেন। তিনি বাক্য ভববাদীদের কাছে এসেছিল এবং তিনি তার পূর্ণতায় বাক্য ছিলেন, মনুষ্যপুত্র সেই প্রধান ভববাদী। প্রধান ভববাদী নয়, কিন্তু ঈশ্বর ভববাদী, তাহাতে ঈশ্বরত্বের সমস্ত পূর্ণতা দৈহিক রূপে ছিল, অতএব তিনি মনুষ্যপুত্র ছিলেন। এখন 2000 বছর ধরে তিনি আমাদের কাছে ঈশ্বরের পুত্র আত্মা হিসেবে পরিচিত, আর সহস্রাব্দে তিনি দাউদের পুত্র হবেন, সিংহাসনে অধিষ্ঠিত হবেন। আমরা সকলে তা জানি যারা শাস্ত্রে বিশ্বাস করি। এখন যিশু বলেছেন এই মণ্ডলীর যুগের শেষে, যেখানে আমরা বাস করছি, যে মনুষ্যপুত্র সদমে যেমন প্রকাশিত হইয়াছিলেন তেমনি আবার প্রকাশিত হইবেন। দেখুন কিভাবে ঐতিহাসিকভাবে তিনি এটা প্রদান করেছেন। তিনি বলেছিলেন যেমন সেই সময় হয়েছিল, প্রথমে নোহর সময়ে তারা ভোজন করছিল, মদ্যপান করছিল, বিবাহ করছিল ও বিবাহ দিচ্ছিল। তারপর তিনি পরবর্তীতে শেষে সদমে মনুষ্যপুত্রকে নিয়ে আসেন, কারণ সেখানে তিনি ইহুদিদের সঙ্গে বার্তালাপ করছিলেন। এখানে সদমে তিনি পরজাতীয়দের সঙ্গে বার্তালাপ করছেন, সেখানে বিচারে তিনি তাদের সবাইকে জলে নিমজ্জিত করেছিলেন। এখানে পরজাতীয়দের কাছে তিনি সদমের দিনে তাদের সবাইকে পুড়িয়ে দিয়েছিলেন, সেটা ঠিক, পরজাতীয়দের জগৎ সেখানে পুড়ে যায়। যখন মনুষ্যপুত্র প্রকাশ পাইবেন তখনও সেই রূপ হবে, এটা আর জল দিয়ে নয় কিন্তু এইবার আগুন দিয়ে। যিশু একই আদি পুস্তক 23 থেকে পাঠ করেছিলেন যা আমরা পাঠ করি যখন তিনি সদম সম্পর্কে পাঠ করেছিলেন। এখন আমরা বিশ্বের সদমের পরিস্থিতি, সদমবাসী, সদমের অবস্থার কথা যা বলা হয়েছে তা স্বীকার করি। আমরা প্রত্যেকে এর জন্য আমেন বলবো, আমরা সেটা বিশ্বাস করি, ঠিক আছে। আর লাইদিকেয়ার আধ্যাত্মিক অবস্থা, স্বাভাবিক মণ্ডলী, আমরা এর জন্য আমেন বলবো এবং তাদের চিহ্নগুলি গ্রহণ করব। আমরা জানি যে প্রতিটি চিহ্ন সেখানে রয়েছে, মণ্ডলী লাইদিকেয়াতে অবস্থিত, আমরা সেটা জানি। আমরা জানি পৃথিবী সদমের অবস্থায় রয়েছে, এটা কি ঠিক? আমরা এটা মেনে নেব। কিন্তু অব্রাহামের চিহ্ন সম্বন্ধে কি, যিনি প্রতিশ্রুত পুত্রের জন্য অপেক্ষা করছেন? সেটি অন্য একটি ছিল। মনে রাখবেন সেখানে তাদের একটি সদম ছিল, সদমের জন্য সেই দূতেরা ছিলেন আর অব্রাহামের কাছে একজন দূত ছিলেন। অব্রাহাম অপেক্ষা করছিলেন দিনের পর দিন প্রায় একটি অসম্ভব বিষয় ঘটার জন্য, সারা 90 এবং তিনি 100, ঈশ্বরের প্রতিশ্রুতি অনুসারে তিনি তখনও অপেক্ষা করছিলেন। সব সমালোচনার মাঝেও তিনি অপেক্ষায় ছিলেন সেই পুত্রের জন্য। তাই প্রকৃত বিশ্বাসী কি এখনো সেই প্রতিশ্রুত পুত্রের ফিরে আসার জন্য অপেক্ষা করছে? লক্ষ্য করুন, পুত্র আসার ঠিক আগে তাকে একটি চিহ্ন দেওয়া হয়েছিল। অব্রাহামের রাজবংশের কাছে কি আসন্ন পুত্রের প্রকাশ হওয়ার চিহ্ন প্রকাশ করা হবে? যারা রাজপুত্রের জন্য অপেক্ষা করছেন, স্বাভাবিক পুত্রের জন্য পিতা অব্রাহামের মতোই সেই অধিকার। যিশু তাই বলেছেন এখানে লোকলিখিত সুসমাচার 17:30-এ, এই সময় আসার আগে যে মনুষ্যপুত্র সদমের সময়ে সদমের ধ্বংসের পূর্বে যেমন প্রকাশ পাইয়াছিলেন তেমনি প্রকাশিত হইবেন। এখন আমরা একটি চিহ্ন খুঁজছি। এখন সদমের সময়ের অবস্থা নেওয়া যাক, যেমনটা তখন ছিল, লক্ষ্য করুন, তারা সকলেই সদমীয় অঞ্চলে গিয়েছিলেন। আমি মনে করি একজন চলচ্চিত্র পরিচালক একটি ছবি বানিয়েছিলেন খুব বেশি দিন আগে নয়, আর আমি এটি দেখতে পেয়েছি, সেটি হলো সদম। আপনি যদি কখনো এটি দেখেন, এটি ছাড়া অন্য কিছু নেই, তবে এটি একবার দেখুন। এটি অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের আজকের একটি ছবি দেখায়। হলিউড ঠিক সেই রকম, একই ধরনের পোশাক এবং অন্য সবকিছু যা তারা ঠিক তখন করেছিল, বড় মাতালের দল ইত্যাদি, মানুষের একটি ধর্মীয় সম্প্রদায়, তথাকথিত ধর্মীয়। লক্ষ্য করুন, আর সদমের একজন সাক্ষী ছিলেন, আর সে লোট নামে একজন ব্যক্তি ছিলেন যিনি অব্রাহামের ভাগ্নে ছিলেন। এখন অব্রাহাম সদমে যাননি, তিনি এবং তার দল, তার সাথে একটি বড় দল ছিল, প্রায় এক ডজন রাজা এবং তাদের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট, তাই তার সঙ্গে একটি বড় দল ছিল, আর তিনি সেখানে একটি ওক গাছের নিচে বসেছিলেন। একদিন যখন তার সঙ্গে সবকিছু খারাপ হচ্ছিল, তার সঙ্গে কারো কিছু করার ছিল না, কিন্তু তিনি এখনো সেই প্রতিশ্রুতি ধরে রেখেছিলেন। এখন মনোযোগ দিন খুব ভালো করে, আমরা বন্ধ করার আগে, যখন তিনি সেখানে বসেছিলেন তখন তিনজন লোক নেমে আসেন, তার কাছে হেঁটে আসেন। তাদের মধ্যে দুজন সদমে চলে গেলেন এবং তাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন বেরিয়ে আসার জন্য লোটের কাছে। এটা কি ঠিক? কিন্তু একজন অব্রাহামের সঙ্গে থাকলেন, লক্ষ্য করুন, যিনি অব্রাহামের সঙ্গে ছিলেন তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন, অন্য দুজন ছিলেন বার্তাবাহক স্বর্গদূত। এখন সদমে তারা কোনো অলৌকিক কাজ করেনি, শুধু তাদের অন্ধ করে দিয়েছিল, আর সুসমাচার প্রচার সবসময় তাদের অন্ধ করে দেয়। এখন সেই দিনের অবস্থাটি দেখুন, একটি প্রাকৃতিক গির্জা আছে, ঈশ্বরের প্রতিনিধিত্ব করা হয় সর্বদা তিনের মধ্যে, যেমন আমি গত রাতে বলেছিলাম, সেখানে সদমীয়, লোটীয় এবং অব্রাহামীয়রা ছিল। এটি আজ রাতে একই অবস্থানে আছে, বিশ্ব ঠিক সেইভাবে অবস্থান করছে। আমাকে আপনাদের কিছু জিজ্ঞাসা করতে দিন। এখন এই অবস্থানটি দেখুন, অব্রাহাম এই ব্যক্তিকে যিনি তার সঙ্গে কথা বলেছিলেন, বলেছিলেন এলোহিম। হিব্রু শব্দ এলোহিম এর অর্থ হল সর্বশক্তিমান, যিনি অনন্ত, এলোহিম স্বয়ং ঈশ্বর। আদিতে আদি পুস্তক এক বলে আদিতে ঈশ্বর, সেখানে হিব্রু শব্দটি নিন অথবা গ্রিক শব্দ বরং, আদিতে এলোহিম আকাশ ও পৃথিবী সৃষ্টি করিলেন। এখানে তিনি আদি পুস্তক প্রায় 22 এখানে তিনি আবার বলেছেন অথবা 20 সম্পর্কে তিনি বলেছেন, আর তিনি এই ব্যক্তিকে এলোহিম বলে ডাকলেন। কেন তিনি এটা করেছেন? ঈশ্বর মানব দেহে প্রতিনিধিত্ব করছেন, যিনি অব্রাহামের সাথে বসেন এবং একটি বাছুরের স্যান্ডউইচ খান, কিছু দুধ পান করেন এবং কিছু রুটি খান। ঈশ্বর স্বয়ং এবং অব্রাহামের সামনে অদৃশ্য হয়ে যান, কিন্তু তিনি তাকে একটি চিহ্ন দেন, লক্ষ্য করুন, আর সেই চিহ্নটি ছিল যে তিনি তাম্বুর দিকে তার পিঠ ফিরিয়েছিলেন। আর মনে রাখবেন, অব্রাহাম কয়েকদিন আগে তার নাম ছিল অব্রাম, এবং সারা নাম সারি ছিল, সারি তারপর সারা, এবং অব্রাম থেকে অব্রাহাম, অব্রাহাম মানে জাতিগণের পিতা। এখন এখানে খুব মনোযোগ দিয়ে শুনুন, এবং আমরা এখন যে সময়টিতে বাস করছি তার অবস্থান দেখতে পাবো, যেমন যিশু আমাদের বলেছিলেন এই অবস্থানটি অনুসন্ধান করতে। আমরা এর বাকিটুকু দেখেছি, এখন দেখা যাক রাজবংশের কাছে তারা কোন অবস্থাটি দেখতে পাবে। এখন এই ব্যক্তিটি বললেন, অব্রাহাম তোমার স্ত্রী সারা কোথায়? আর অব্রাহাম বললেন, সে তাম্বুতে আছে আপনার পিছনে। এখন তিনি তাকে কখনো দেখেননি, তিনি কিভাবে জানতে পারলেন যে তার নাম অব্রাহাম? তিনি কিভাবে তার নাম জানতেন? সারা, অব্রাহাম তোমার স্ত্রী সারা কোথায়? বললেন, সে তাম্বুতে আছে আপনার পিছনে। তিনি বললেন, আমি একটি ব্যক্তিগত সর্বনাম, আমি প্রতিশ্রুতি অনুসারে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। তোমার স্ত্রী সেই সন্তানের জন্ম দিতে যাচ্ছে, তোমরা আমাকে বিশ্বাস করেছো, এখন আমি এটা বাস্তবায়িত করতে যাচ্ছি। আর সারা তাম্বুতে পিছনে কথোপকথন শুনছিলেন, আপনারা এটি যাই বলুন, তাঁবুর মধ্যে দিয়ে শুনছিলেন। সে তার হাতা উপরে করে হাসলো আর সে বলল, এখন আমি আমার মতো একজন বৃদ্ধ মহিলা আমার প্রভুর সঙ্গে আনন্দ পাবো। আর তিনিও বৃদ্ধ, এখন 100 বছর বয়সী, যদিও এটা অনেক অনেক বছর ধরে ঘটেনি। আর সেই মানুষটি মানুষ সেখানে বসে আহার করছেন, মানুষের দেহে পান করছেন এবং একজন সাধারণ মানুষের মতো আহার করছেন। তার কাপড়ে ধুলো মেখে এবং তার পায়ের ধুলো ছিল, আর আব্রাহাম তা ধুয়ে দিয়েছিলেন। ঈশ্বর স্বয়ং চারপাশে তাকালেন আর তিনি বললেন, সারা কেন হাসল তাম্বুতে এই কথা বলে? তিনি জানতেন তার পিছনে তাম্বুতে সারার চিন্তা ভাবনা বুঝতে পারতেন। এটা কি ঠিক? এখন যখন আব্রাহামের রাজবংশ পৃথিবীতে আসে, তখন তিনি কোন চিহ্ন দেখালেন? মনুষ্যপুত্র। শিমন একদিন তার কাছে এলেন, আন্দ্রিও তাকে নিয়ে আসেন। তিনি বললেন, তোমার নাম শিমন, তুমি যোহানের পুত্র। তিনি বললেন, দেখুন, এটি তার থেকে একজন বিশ্বাসী তৈরি করেছিল। ফিলিপ গিয়ে নথানেলকে নিয়ে আসেন, ফিরে আসেন, বললেন, আসুন, একজন লোককে দেখুন যাকে আমরা খুঁজে পেয়েছি, নাসরিতীয় যিশু, যোসেফের পুত্র। তিনি বললেন, এখন এক মিনিট অপেক্ষা করুন, সেই ধর্মান্ধতা থেকে কি ভালো কিছু বের হতে পারে? তিনি বললেন, এসো দেখি। তাই যখন ফিলিপ যিশুর উপস্থিতিতে নথানেলকে সঙ্গে আনেন, যিশু তার দিকে তাকিয়ে বললেন, দেখো একজন ইসরায়েলীয় যার মধ্যে কোনো ছল নাই। তিনি বললেন, রব্বি, আপনি আমাকে কখন চিনলেন? বললেন, ফিলিপ, তোমাকে ডাকার আগে যখন তুমি গাছের নিচে ছিলে আমি তোমাকে দেখেছি। তিনি বললেন, রব্বি, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। যখন সেই মহিলাটি কূপের ধারে তার অনৈতিক অবস্থায় সেখানে আসে, এরকম একটি ছোট প্যানোরামিক কিছু জল তোলার জন্য যিশু তার শিষ্যদের পাঠিয়েছিলেন খাবার নিয়ে আসার জন্য। যখন সে জল তুলতে আসে, তখন তিনি বললেন, নারী, আমাকে পান করিবার জল দেও। সে বলল, আপনার এটা বলার প্রথা নেই, আমাদের এখানে বিচ্ছিন্নতা আছে। এখন আপনি যেহুদি, আমাদের সমরীয়দের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আপনার সাথে আমাদের কিছু করার নেই। তিনি বললেন, কিন্তু নারী, যদি তুমি জানতে যে তুমি কার সঙ্গে কথা বলছো, তুমি আমার কাছে জল চাইতে, আমি তোমাকে এমন জল দিব যে তুমি এখানে আর জল নিতে আসবে না। তিনি খুঁজে পেয়েছিলেন যে তার অবস্থা কি ছিল, এটা কেমন ছিল। তিনি বললেন, যাও, তোমার স্বামীকে নিয়ে এখানে এসো। নারীটি বলল, আমার কোনো স্বামী নেই। তিনি বললেন, তুমি সত্য বলেছ, তোমার 5 জন ছিল, আর তুমি এখন যার সাথে বসবাস করছো সে তোমার নয়। নারীটি বলল, মহাশয়, আমি দেখিতেছি যে আপনি ভাববাদী, মসীহ আসিতেছেন, তিনি যখন আসিবেন তখন আমাদিগকে সকলেই জ্ঞাত করিবেন। যিশু বললেন, আমি তিনি। তাতে সে শহরে দৌড়ে এসে বলল, আইসো, একটি মানুষকে দেখো, আমি যাহা কিছু করিয়াছি তিনি সকলেই আমাকে বলিয়া দিলেন। তিনি কি সেই মসীহ নহেন? দেখুন, তিনি ইহুদি এবং সমরীয়দের সামনে এটি করেছিলেন, কিন্তু পরজাতীয়দের আগে কখনো করেননি। পরজাতীয়রা, আমরা সেই সময়ে বিধর্মী ছিলাম, অন্য জাতি, আমাদের পিঠে একটি দল বেঁধে প্রতিমা পূজা করতাম, আমরা কোনো মসীহের দিকে তাকিয়েছিলাম না। তিনি কেবল তাদের কাছে উপস্থিত হন যারা তাকে খুঁজছেন, আর আমাদের তার অনুসন্ধান করা উচিত। কিন্তু যারা দাবি করেছিল যে তারা তার অনুসন্ধান করছিল, মণ্ডলী স্বয়ং যখন তারা এটা করতে দেখেছিল, তারা বলেছিল, তিনি একজন শয়তান, তিনি একজন জ্যোতিষী, একজন বেলশুবুল। আর যিশু বলেছেন, সে পাপ তাদের ক্ষমা করা হবে, কারণ তিনি তখনও মারা যাননি, কিন্তু বলেছেন, কোনো একদিন পবিত্র আত্মা এসে একই কাজ করবেন, আর তার বিরুদ্ধে একটি কথা বললে ক্ষমা করা হবে না। এটাই সেই দিন যেখানে প্রতিটি বাক্যকে একসাথে আসতে হবে, এর বিরুদ্ধে একটি কথা বলুন, এই পৃথিবীতে অথবা আগামী পৃথিবীতে কখনো ক্ষমা করা হবে না। সেটা ছিল আব্রাহামের রাজবংশ, আর এখানে আব্রাহামের সেই রাজবংশ, যিনি আব্রাহামের সাথে সেখানে বসে থাকা সেই ব্যক্তির সেই পরিচয়ের কারণে আসেন, প্রমাণ করতে আসেন যে তিনি একই ঈশ্বর ছিলেন। এই সময়ে প্রতিশ্রুতি দিয়েছেন, সদমের সময়ে যেমন হয়েছিল, মনুষ্যপুত্রের আগমনেও তদ্রূপ হইবে, যখন তিনি মনুষ্যপুত্র রূপে নিজেকে প্রকাশ করেন। আমেন। আজ এই শাস্ত্রের বাক্য পূর্ণ হওয়ার সময়। আমরা আজ যে অবস্থানে আছি তা দেখুন, সেই মণ্ডলের দিকে দেখুন যেখানে ঈশ্বরের পুত্র, সেই হতাশজনক দিনের দিকে দেখুন, সমস্ত ভগবানই দেখুন। এখন একটি অদ্ভুত বিষয় আমাদের দর্শকদের তখন করণীয়, যদি অবস্থান সদমের মতো হয়, সেখানে তাদের 3 জন এসেছিলেন, স্বর্গ থেকে প্রেরিত 3 জন বিশিষ্ট ব্যক্তি, আমরা এটা স্বীকার করব। তাদের মধ্যে 3 জন, একজন আব্রাহামের সঙ্গে থাকলেন, তারা সকলেই সেখান থেকে শুরু করেছিলেন, কিন্তু একজন আব্রাহামের সঙ্গে থেকে যান, বাকিরা সদমে চলে যান, এটা কি ঠিক? আর আব্রাহামের নাম পরিবর্তিত করা হয়েছিল আব্রাম থেকে আব্রাহাম, সত্য। পৃথিবীর ইতিহাস, মণ্ডলীর কখনো সেখানে যাওয়ার জন্য একজন সুসমাচার প্রচারক ছিল না, একটি নামের সঙ্গে যার শেষে হাম, আজ পর্যন্ত বিলি গ্রাহাম। এটা কি ঠিক? GRAHAM ছয়টি অক্ষর, ABRAHAM হলো সাতটি অক্ষর, কিন্তু GRAHAM ছয়টি অক্ষর, যা হলো জগৎ, মানুষ। দেখুন দেখুন সেখানে কি হয়েছে আজ। তারা কি স্বর্গ থেকে বার্তাবাহক? বিলি গ্রাহামের মতো এত স্পষ্টভাবে কেউ কি পৃথিবীতে মন ফিরানোর বিষয়ে প্রচার করেছেন? বিলি গ্রাহামের মতো কোন ব্যক্তি কি মানুষের উপরে এভাবে প্রভাব ফেলেছেন? আন্তর্জাতিকভাবে একজন মানুষ কখনো ছিলেন না ও বিলি সানডে ইত্যাদি। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, কিন্তু বিলি গ্রাহাম বিশ্বব্যাপী পরিচিত। দেখুন তিনি কোথায় ডাকছেন, সদমের বাইরে। আর তিনি সেখানে প্যান্টিকোস্টাল চার্চের সাথে তার সহচর দল পেয়েছেন, ওরাল রবার্টস। কিন্তু মনোনীত দলের বিষয়ে কি, কি ধরনের চিহ্ন তারা দেখতে পাবে, তাদের কাছে কি থাকার কথা? হালেলুইয়া, সন্ধ্যাকালে দীপ্তি হইবে। আজ এই শাস্ত্রীয় বচন পূর্ণ হয়েছে, আজ ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। আমরা জানি যে সেটি সত্য হতে হবে। তিনি আজ রাতে এখানে আছেন যেমন তিনি তখন ছিলেন। এখন এটি প্রচার করার জন্য আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আপনি যদি কিছু প্রচার করেন এবং এটি সুসমাচারের সত্য, তাহলে ঈশ্বর তা প্রমাণ করতে বাধ্য। এটা কি সত্য? এখন যদি তাই হয়, সেই ঈশ্বর যিনি বাক্য লিখেছেন, সেই ঈশ্বর যিনি ভবিষ্যৎবাণী করেছেন, সেই ঈশ্বর যিনি বাক্যের ঈশ্বর, তিনি এগিয়ে আসুন এবং প্রমাণ করুন যে তিনি এখনো ঈশ্বর। এলিয় যখন পাহাড়ে উঠেছিলেন, দেখেছিলেন ইলিশাই এলিয়াকে দেখেছিলেন, তিনি বললেন আমি দ্বিগুণ অংশ চাই, আর এলিয়র উপর যে চাদর ছিল তা এলিশায়ের উপর চলে আসে। তিনি নেমে আসেন আর সেই কম্বল দ্বিগুণ করে নদীর উপর আঘাত করলেন আর বললেন এলিয়ের ঈশ্বর কোথায়। আর এলিয়ার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, এলিশায়ের ক্ষেত্রে একই ঘটেছিল। আর সেই একই সুসমাচার, একই শক্তি, একই মনুষ্যপুত্র যিনি গতকাল ছিলেন, আজ আছেন এবং অনন্তকাল ধরে থাকবেন। ইব্রীয় ১৩:৮, আপনারা কি এটা বিশ্বাস করেন? তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমি তিনি হতে পারি না, কিন্তু তিনি এখানে আছেন, আমরা শুধু একটি বাহক। আপনাদের মধ্যে কিছু লোক যারা অসুস্থ এবং পীড়িত, আপনারা জানেন যে আমি আপনাদের চিনি না। ঈশ্বর, যদি আমি নিজেকে যথেষ্ট নম্র করতে পারি, আপনারা প্রার্থনা করুন এবং ঈশ্বরের কাছে যাচনা করুন। আমি অনুমান করি না ভবনে একটিও প্রার্থনা কার্ড নেই। সেখানে কি আছে? না, আমি করি না। আমরা কোনো প্রার্থনা কার্ড দিইনি। আমরা প্রার্থনা সভা করতে যাচ্ছি অথবা অসুস্থদের আরোগ্যকরণ গির্জায়, কিন্তু আপনারা প্রার্থনা করুন। আর আপনারা জানেন যে আমি আপনাদের কাছে সম্পূর্ণ অপরিচিত। দেখুন জেফারসন ভিলে আপনারা আমাকে চেনেন, আমি চাই না জেফারসন ভিলের লোকেরা এটা করুক। আমি চাই লোকেরা এখন যারা দূরে কোথাও থেকে এসেছেন, দেখুন ঈশ্বর এখনো প্রকাশ করেন কিনা, দেখুন তিনি কাল আজ এবং অনন্তকাল একই আছেন কিনা। সেই মহিলার মতো করুন, তিনি সেখানে দিয়ে যান। আর সে বলল আমি এই ব্যক্তিকে বিশ্বাস করি, তার রক্তের সমস্যা ছিল, আর সে বলেছিল যদি আমি তার পোশাক স্পর্শ করতে পারি, আমি বিশ্বাস করি আমি সুস্থ হয়ে উঠব। এটা কি ঠিক? তার বিশ্বাসের জন্য সেই দিন শাস্ত্র পূর্ণ হয়েছিল। তিনি ভগ্ন হৃদয়ে হৃদয় বেঁধে দেন, অসুস্থ ও খোড়াদিগকে সুস্থ করেন। যখন সে তার পোশাক স্পর্শ করল আর বাইরে গিয়ে বসে পড়ল, তিনি ঘুরে বললেন কে আমাকে স্পর্শ করেছে? তিনি কিভাবে জানলেন? এত লোকদের মধ্যে সম্ভবত ৩০ গুণ, যা আজ রাতে এখানে আছে, হাজার হাজার লোক। তিনি কিভাবে এটা জানতে পারলেন? তিনি বললেন কে আমাকে স্পর্শ করেছে। তিনি শুধু বলার জন্য এটা বলেননি, তিনি বলেছিলেন কারণ এটা সত্য ছিল। আর তিনি বললেন কে আমাকে স্পর্শ করেছে, আর সরাসরি তিনি পাশে তাকালেন আর সেই মহিলাটিকে দেখলেন যেখানে সে বসেছিল অথবা দাঁড়িয়েছিল। সে যে অবস্থানেই থাকুক না কেন, তাকে বলেছিল যে তার রক্তের সমস্যা চলে গেছে। তিনি গতকাল যিশু ছিলেন, আজও তিনি সেই আছেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? আমি আপনাকে চিনি না, ঈশ্বর চিনেন, কিন্তু আপনার পার্শ্বে ব্যথা রয়েছে, সেটা আপনাকে বিরক্ত করছে, সেটা ঠিক। আপনি সেখানে এই বিষয়ে প্রার্থনা করছেন। আমি কি আপনাদের কাছে অপরিচিত, আর আমরা কি একে অপরের কাছে অপরিচিত? দাঁড়ান, যদি এটা তা হয়, আমি আপনাকে চিনি না। এই লোকটি এখানে কোণে, এই যুবকটি, আপনার গলাও খারাপ হয়েছে, সেটা ঠিক। আপনি এই বিষয়ে প্রার্থনা করছেন, আপনারা সকলে কোনো একটি বিষয় নিয়ে স্নায়ুবিক হয়েছেন, আপনাকে সভা ছেড়ে চলে যেতে হবে, কারণ আপনি একজন সেবক, আপনার কিছু কাজের ব্যস্ততা আছে যা আপনাকে করতে হবে, সেটা ঠিক। আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর জানেন আপনি কে? রেভারেন্ড মিস্টার স্মিথ, এখন আপনি যেতে পারেন এবং সুস্থ হতে পারেন, যীশু খ্রিস্ট আপনাকে সুস্থ করেছেন, আপনার সবাই যান, আপনার গলা আপনাকে বিরক্ত করবে না। তিনি কাকে স্পর্শ করেছিলেন? এখানে একজন ব্যক্তি বসে আছেন, তিনি কষ্ট পাচ্ছেন, তার বাম ফুসফুসে টিউমার হয়েছে, তিনি এখানকার নন, আপনি খনিতে কাজ করতেন, সেটা ঠিক, আমি আপনার কাছে সম্পূর্ণ অপরিচিত, যদি সেটা ঠিক হয় আপনার হাত নাড়ুন, টিউমারটি আপনার বাম ফুসফুসে আছে আর আপনি এখনই অপারেশনের জন্য প্রস্তুত, ঠিক আছে, আপনি এখান থেকে আসেননি, আপনি শহরের বাইরে থেকে এসেছেন, আপনি ভার্জিনিয়া থেকে এসেছেন, সেটা ঠিক, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর জানেন আপনি কে? মিস্টার মিসেল, সেটা ঠিক, বাড়িতে যান এবং সুস্থ হন, যীশু খ্রিস্ট আপনাকে সুস্থ করেন, লোকটিকে জিজ্ঞাসা করুন, আমার জীবনে তাকে কখনো দেখিনি, তিনি সেখানে বসে প্রার্থনা করছিলেন। আজ এই শাস্ত্রীয় বচন, এখানে একজন ভদ্র মহিলা বসে আছেন আমার পিছনে, যেমন সারা তাম্বুতে ছিলেন, তিনি একটি মেয়ের জন্য প্রার্থনা করছেন, উঠে দাঁড়ান, সে এখানে নেই, সে দূরে, সেই মেয়েটি, আর আপনিও একই রকম, যখন একজন মহিলা যিশুর কাছে এসেছিলেন, যার একজন মেয়ে ছিল, যে শয়তানের দ্বারা বিভিন্নভাবে বিরক্ত হয়েছিল, সেই মহিলাটি, মেয়েটি ভূতগ্রস্ত ছিল, সে এখানে নেই, আপনি উত্তর ক্যারোলিনা থেকে এসেছেন, আপনি এটা বিশ্বাস করেন? আর এটাই সত্য, তাই না? মিসেস অর্ডার্স, আপনি বাড়িতে যেতে পারেন, যদি আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন, যেমন যীশু খ্রিস্টের সময় হয়েছিল, বলেছিলেন সে সুস্থ হয়ে গেছে, আপনি আপনার মেয়েকে সেইরূপ পাবেন। আজ এই শাস্ত্রীয় বচন, সদমের চিহ্ন, উত্তম বীজের চিহ্ন, প্রাকৃতিক গির্জার চিহ্ন, আজ এই শাস্ত্রীয় বচন আপনাদের সামনে পূর্ণ হয়েছে, আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি তাকে এখনই আপনার ত্রাণকর্তা এবং আরোগ্য দানকারী হিসেবে গ্রহণ করবেন? নিজ পায়ে উঠে দাঁড়ান, আপনারা প্রত্যেকে বলুন, আমি আমার নিরাময় গ্রহণ করি, আমি তাকে আমার ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি, আমি তাকে আমার রাজা হিসেবে গ্রহণ করি, প্রত্যেকে নিজ পায়ে উঠে দাঁড়ান। আজ শুনুন বন্ধুরা, তিনি শাস্ত্র পাঠ করিলেন, যাজকের নিকট বাইবেল ফিরাইয়া দিয়া আর বললেন, সকলের চক্ষু তাহার উপর স্থির হইয়া রহিল, আর তিনি তাহাদিগকে বলিতে লাগিলেন, অদ্বয় এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল। আমি শাস্ত্র পড়েছি এক ডজন বা তার বেশি প্রমাণ সহ, যে আমরা শেষ সময়ে বাস করছি সেই প্রজন্ম যারা যীশু খ্রিস্টকে পৃথিবীতে ফিরে আসতে দেখবে, আর আমি আজ রাতে আপনাদেরকে আবার বলছি, আজ এই শাস্ত্রীয় বচন আপনাদের দৃষ্টিগোচরে পূর্ণ হয়েছে। আপনারা যারা টিউশনে, আপনারা যারা ক্যালিফোর্নিয়ায়, আপনারা যারা নিউ ইয়র্কে, এই টেলিফোন হুকআপগুলিতে আজ এই শাস্ত্রীয় বচন আপনাদের দৃষ্টিগোচরে পূর্ণ হয়েছে। আসুন আমরা আনন্দিত হই এবং উল্লাস করি, কারণ মেষ শাবকের বিবাহ সন্নিকট, আর তার বধূ নিজেকে প্রস্তুত করেছে। আসুন আমরা আমাদের হাত তুলে তাকে মহিমান্বিত করি সকলে মিলে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন।